সালামু আলাইকুম, স্বাগত সবাইকে ভূত স্টুডিওর আরো নতুন একটা এপিসোডে। এবং প্রতি সপ্তাহেই বেশ কিছু নতুন এক্সপেরিয়েন্স এবং প্রতি সপ্তাহেই বেশ কিছু চমৎকার গল্প নিয়ে কিন্তু ভূত স্টুডিও টিম আমরা হাজির হয়ে যাই। এবং প্রিডিশিওর যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে তাদের সময়টা দুর্দান্ত রকম ভালো কাটবে, কারণ কালকে শুক্রবার, একটা ছুটির দিন। এবং ছুটির দিন মোটামুটি কিন্তু সবার মোটামুটি আগের রাতটা কিন্তু যেটা হয়, কেউ মুভি দেখে বা নাটক দেখে, ওয়েব সিরিজ, পাশাপাশি যারা আসলে একটু রেডিও শুনতে ভালোবাসেন বা দেখতে ভালোবাসেন, হ্যাঁ রেডিও আজকাল দেখাও যায় ফেসবুক লাইভের থ্রুতে বা ইউটিউব লাইভের থ্রুতে। আপনি আমাদেরকে এই মুহূর্তে দেখছেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, এবং পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বলবার একটা মাত্র কারণ, কারণ ওয়ার্ল্ড ওয়াইড এই মুহূর্তে কিন্তু আমরা স্ট্রিম করছি। এবং আমাদের ওয়েবসাইট, জাগ্রফেমের যে মোবাইল অ্যাপ রয়েছে, সবগুলো মাধ্যমে কিন্তু আপনি আমাদেরকে শুনতে এবং দেখতে পাচ্ছেন। সো পুরনো কথায় আবারও ফিরি, যেটা হচ্ছে যে বৃহস্পতিবার রাত কাজের খুব একটা প্রেশার নেই, কিংবা যারা এই মুহূর্তে ঢাকা ছাড়ছেন বা ঢাকা আসছেন বা আপনি আপনার গন্তব্যে পৌঁছাচ্ছেন আপনার গাড়িতে বা আপনার বাড়িতে, যেখানেই আপনি এই মুহূর্তে আমাদেরকে শুনছেন, স্বাগত প্রত্যেককে জাগো এফএম 94.4 এর ভূত স্টুডিওতে। যে মানুষগুলো এখানে আসেন সেই মানুষগুলো আমাদের রেজিস্ট্রেশন থেকে উঠে আসা বন্ধু, এই মানুষগুলোই গত সপ্তাহে কিন্তু আমাদের লিসেনার ছিল এবং আজকে কিন্তু স্টোরি টেলার হয়ে গেছেন। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং না? ঠিক একইভাবে কিন্তু আপনিও চলে আসতে পারেন আগামী পর্বে। তার জন্য নিয়মটা বলছি, RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন, আপনার প্রফেশন, এবং পাঠাতে হবে যে নাম্বারটাই, সেই নাম্বারটা হচ্ছে 26969। এই ব্যাপারগুলো খুবই অদ্ভুত, কারো কাছে মনে হয় যে নিছক গল্প বা উপন্যাস, আবার কারো কারো কাছে যেটা মনে হয় যে না, এই ধরনের ব্যাপার সেবার আসলে ঘটতেই পারে না, এটা টোটালটাই আসলে হ্যালোসিনেশন। বাট আমি আপনি যে মানুষগুলো জীবনে একবার হলেও ফেস করেছে ব্যাপারগুলো, তারা আমরা জানি যে আশপাশে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ঘটনা ঘটে। যদি নাই ঘটত, বিভিন্ন রেডিও স্টেশন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে হরর প্রোগ্রামগুলো হয় সারা বিশ্বে, বিভিন্ন জায়গায় কিন্তু এখন রেডিও বা টেলিভিশনে হরর প্রোগ্রামের একটা অন্যরকম গ্রহণযোগ্যতা কিন্তু রয়েছে, ছিল, আছে, থাকবে বলে আমাদের বিশ্বাস, কারণ প্রতিনিয়ত এই ঘটনাগুলো কিন্তু ঘটছে আশপাশেই। তো আমার আপনার আশপাশে যেই ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলো নিয়ে কিন্তু আপনি পরের পর্বে চলে আসতে পারছেন ভূত স্টুডিওতে, আপনার সেই ঘটনাগুলো শেয়ার করবার জন্য। যে প্রসেস সেটা আবারও মনে করিয়ে দেই, RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন, আপনার প্রফেশন লিখে পাঠিয়ে দিবেন 26969 নাম্বারে। ইন দ্য মিন টাইম যেটা করবো, আজকের প্রথম যিনি অতিথি তার সাথে আমরা একটু পরিচয় হব এবং তার কাছ থেকে এক এক করে বেশ কিছু এক্সপেরিয়েন্স আমরা শুনবো। এবং অফেয়ারে যেটা শুনছিলাম সেটা হচ্ছে তার কাছে কিন্তু আজকে বেশ কিছু এক্সপেরিয়েন্স আছে, হতে পারে চারটা, হতে পারে পাঁচটা, দেখা যাক, এক এক করে শোনা যাক। আসসালামু আলাইকুম ভাইয়া, কি নাম আপনার?
ওয়ালাইকুম সালাম ভাইয়া, আমার নাম এহসান।
এহসান ভাই কি করা হয় প্রফেশন?
আমি বাই প্রফেশন ব্যাংকিং এ আছি।
বাহ, চমৎকার, একজন ব্যাংক কর্মকর্তাকে আমরা এই মুহূর্তে পাচ্ছি। সো মোটামুটি টাকা পয়সার হিসাব বা বিভিন্ন ঝামেলা থেকে বেরিয়ে কিন্তু এখন এই মুহূর্তে এই মানুষটা আমাদের সামনে, এবং তার কাছ থেকে বেশ কিছু ইন্টারেস্টিং ঘটনা আমরা শুনবো বলে আমাদের বিশ্বাস। এহসান ভাই, ভূতে বিশ্বাস করেন বা এই ধরনের প্যারানর্মাল অ্যাক্টিভিটি যে ঘটে আশপাশে, ব্যাপারগুলো কতটুকু আপনি ট্রাস্ট করেন যদি জানতে চাই?
না, অবশ্যই আমি ট্রাস্ট করি, বলতে আমি বিষয়টা যতটা ফিল করার ট্রাই করি, এবং আমি অনেক সময় ফিল করে আমার নিজের লাইফেও একটা ঘটনা আছে, আমি এই সামনে যত স্টোরি বলবো তার মধ্যে আমার নিজের জীবনেও একটা ছোট ঘটনা আছে, সেটা থেকে আমি যে একটা ফিলিং আমার হয়েছে সেখান থেকে আমার বিশ্বাসের জায়গাটা আরো স্ট্রং।
বাহ, চমৎকার। এবং এহসান ভাই সারাদিনের ব্যস্ততার পর তিনি আজকে এখানে যে আমাদেরকে সময় দিচ্ছেন, এই ব্যাপারটা আমাদেরকে ব্যাপক পরিমাণে অনুপ্রাণিত করে। থ্যাংক ইউ সো মাচ এহসান ভাই আসার জন্য। প্রথম কোন ঘটনাটা শুনছি আমরা?
প্রথম যে গল্পটা, ঘটনাটা, সেটা আমার এক খালার সাথে ঘটেছে। ঘটনাটা এরকম ছিল যে খালা তখন বিয়ে হওয়ার পরে খালু চাকরি করতেন সিলেটে চা বাগানের ম্যানেজার হিসেবে। তো চা বাগানে খালু অনেক সময় চাইতেন যে খালাকে নিয়ে যেতে, যে ওই সিলেটে এখানে কোয়ার্টার খালুর, কিন্তু খালা যেতে চাইতেন না, কারণ ওই ওই সময়ে, এটা 93-94 এর ঘটনা, তখন ওই জায়গাটা খুবই রিমোট ছিল এবং সেখানে বিদ্যুৎ যায় নাই, ইলেকট্রিসিটি নাই, তো কুপি কিংবা হারিকেন এইগুলা ইউজ করা হইতো। লাইফস্টাইলটা খুব মানে যেহেতু নির্জন, লোকজনও কম ছিল, খালা যেতে খুব ভয় পেত, মানে চাইতো না আর কি। তো যাই হোক, তখন আমার একটা কাজিন হয়েছে, মানে একটা বেবি সহ, তার বয়স তখন হতো 7 বছর এরকম। তো খালু চাইলো যে খালাকে নিয়ে মানে সিলেটে সেখানে থাকবে আর কি, চা বাগানের ওই কোয়ার্টারে। তো খালাকে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে ওই জায়গাটা এরকম ছিল, মানে জায়গাটা দেখে খালার আসলে মানে একটু আনইউজুয়াল ফিল লাগতো, যে খুব নির্জন, মানে ইলেকট্রিসিটি নাই যেহেতু, সেহেতু খুব মানে ঘুটঘুটে একটা ব্যাপার, অন্ধকার অন্ধকার। তো খালা পছন্দ হতো না। তো একদিনের ঘটনা, সেদিন সকালে খালার সাথে খালোর একটু কথা কাটাকাটি হয়, একটু মনোমালিন্য টাইপের। তো খালা একটু মানে খালু অ্যাজ ইউজুয়াল অফিসে চলে যায় মনোমালিন্য হওয়ার পরে সকালে। এখন খালু ইউজুয়ালি অফিস থেকে ফিরেন 9:00 দিকে। তো ওই দিন আর কি, তখন সন্ধ্যার দিকে 6:30, 6:30, 7:00 এরকম বাজে। তখন একটু গুড়ি গুড়ি বৃষ্টিও হচ্ছে, মেঘলা, আবার শীতকাল, হ্যাঁ, ঠান্ডা সময়ে হালকা বৃষ্টি হচ্ছে। তো ঠান্ডা ঠান্ডার মধ্যে এরকম, মানে একটা ঘরটা এরকম যে একটা কুপি হারিকেন জ্বালানো, খালা ওই বেবিকে নিয়ে, আমার সেই আপুকে নিয়ে ঘুমায় আছেন, আপু ঘুমাচ্ছে, তো খালা বসে আছে, একটা হারিকেন জ্বলছে এরকম। তো ওই সময় 6:30, 6:30, 7:30 একটা দরজায় নক হচ্ছে। তো খালা বলছে কে, বলে সামনে গিয়ে দরজা উপাস থেকে খালু বলছে যে আমি, খুলো। তো খালা যেহেতু একটু মন টোন খারাপ ছিল, মন মেজাজ খারাপ ছিল, বলছে তুমি এত আর্লি কেন আসছো। তো দরজা খুলছে, খুলে দেখে যে খালু দাঁড়ানো। তো বলতেছে যে, খালু বলতেছে তো আমি চলে আসলাম, আজকে আমার অফিসের কাজ একটু আর্লি শেষ হয়েছে, এই জন্য চলে আসলাম। তো যেহেতু খালা একটু রাগান্বিত ছিল, সেভাবে কথা বলছে না। তো দুজন রুমে ফিরে আসছে। তো এখানে দুইটা, একটা বেড, একটা বেডের মধ্যে খালা বসায়, মানে আপু শুয়ে আছে, আর ওই পাশে একটা ছোট বেড, ওইখানে খালু এসে বসলো। তো খালু বলছে যে আমার শরীরটা একটু খারাপ, ওই আমাকে একটু তেলের বোতলটা একটু দাও, একটু তেল দিয়ে দাও। তো খালা যেহেতু মন মেজাজ খারাপ ছিল, চাচ্ছে না আর কি, খালার সঙ্গে একটু রাগান্বিত স্বরে কথা বলছে। তারপর খালা একটা লেপ চাইল কম্বল, তো খালা ছুঁড়ে একটা কম্বল দিল, তেলের বোতলটাও ছুঁড়ে দিল ওই বেডে। তো কিন্তু কাছে যাচ্ছে না আর কি। তো এর কিছুক্ষণ পরে খালু বলছে যে আমার একটু টয়লেটে যাওয়া দরকার, তুমি একটু হারিকেনটা নিয়ে একটু সামনে এসে দাঁড়ো। তো যেই রুমে খালা খালু, সেখান থেকে একটু বের, দরজা দিয়ে বের হলেই সামনে উঠান, উঠানটা পার হলেই সামনে ওই টয়লেটটা। তো খালু টয়লেটে যাওয়ার পরে খালা একটু সামনে গিয়ে উঠানের সামনে একটা পাশে একটা জায়গায় ওই হারিকেনটা রাখলো। এখন অনেকক্ষণ ধরে খালু বের হচ্ছে না আর কি টয়লেট থেকে। তো খালা ফিরে আসছে রুমে, আবার ফিরে আসছে ওই হারিকেনটা ওইখানে রেখে। তো তার কিছুক্ষণ পরে যখন আবার আসছে না, তখন আবার খালা আবার এতক্ষণ ধরে আসে না কেন খুঁজতেছে আর কি, খোঁজার জন্য আবার গেল, যে দেখে যে না টয়লেটটা তখন গেট খোলা, কেউ নাই। তখন খালা একটু কোথায় তুমি বলে খুঁজে টুজে আবার ঘরে আসছে। ঘরে এসে দেখে যে খালু ওই ছোট বেডে আবার বসা। তো বলতেছে ও তুমি কখন আসলা, তোমার তো আমি দেখলাম না। খালু বলতেছে কই, আমি তো টয়লেট থেকে এখানে আসলাম তোমার সামনে দিয়ে। তো যাক, এই কথা হইতে হইতে খালু আবার তখন বলছে যে আচ্ছা আমি একটু গোসল করব। তো ওই টয়লেটের পাশেই আবার বাথরুমটা, তো সেখানে খালু বলতেছে একটু গোসল করবো, তুমি আমাকে টাওয়েলটা আর এই লুঙ্গিটা দিয়ে যাও। তো খালা তখন এই লুঙ্গি আর টাওয়েলটা ওইভাবে দিয়ে আসছে। তো খালু গোসল করার, গোসল করছে। তো খালা আবার ফিরে আসছে রুমে, ফিরে এসে আপুকে নিয়ে শুয়ে আছে। আপু এর মধ্যে আবার বলছে, একবার জেগে গেছে আর কি ঘুম থেকে, বলতেছে তুমি কার সাথে কথা বলো। খালা বলছে যে তোর আব্বুর সাথে। তো আপু বলতেছে যে আপু তো কাউকে দেখে নাই। তো ওই সময় ওইখানে আপু ওখানে তাকাইলো, তাকায় দেখলো, দেখে আবার সে ঘুমায় গেল আর কি। তো এরপরে খালা এসে যখন বসে আছে, তখন আবার খালু ফিরে আসছে গোসল টোসল করে, ফিরে এসে বলছে যে চলো আমরা একসাথে খাই। তো তারপর দুইজন, খালা যেহেতু রাগান্বিত ছিল, খাইতে চাচ্ছিল না, বারবারই বলতেছিল যে তুমি খাও, আমি পরে খেয়ে নিব। তো তো খালু তারপর জোর করে খালাকে নিয়ে বসলো, বসে মাছ নিয়ে ভাত নিয়ে দুইজন দুইটা প্লেটে বসছে। তো যখন খাওয়া শুরু করছে খালা খালু, তখন আবার দরজায় তখন সন্ধ্যা মানে তখন সন্ধ্যা থেকে মানে 9:15 মতো বেজে গেছে অলরেডি, তখন গুড়ি গুড়ি বৃষ্টি। ওই সময় আবার দরজায় আবার নক শুনে খালা আবার একটু আগায় গেল, আগায় গিয়ে দরজা খুলে দেখে যে খালু দাঁড়ায় আছে। তখন আবার খালা সঙ্গে সঙ্গে পিছনে তাকাইছে যে তাহলে আমার সাথে টেবিলে বসে কে খাচ্ছিল, দেখে যে এখানে কেউ নাই মানে টেবিলের দিকে কেউ নাই। তখন খালা বলছে যে তুমি কিভাবে বাইরের থেকে আসলা, তুমি তো আমার সাথে ভেতরে ছিলা, তুমি তো আসছো আজকে 6:30 সময়। খালু বলছে কই কি বলো, খালু হয়তো ভাবছে যে খালা হয়তো আজকে একা একা ছিল, সাইকোলজিক্যালি হয়তো উইক, এই কারণে ভুল টুল কিছু একটা দেখছে আর কি। খালু বলছে কই আমি তো এখনই আসলাম, অফিস শেষ হইলো মাত্র, আমি তো অফিস শেষ করে এখনই মাত্র ফিরলাম। তো খালা বলছে যে না তুমি দেখো এই যে আমি তোমাকে কম্বল ছুলে দিয়েছি, এই যে তোমাকে আমি তেলের শিশিটা দিয়েছি, তারপর দৌড়ে নিয়ে গেল ওয়াশরুমে, ওই দেখো ওয়াশরুমে আমি তোমাকে ওই টাওয়েলটা লুঙ্গিটা দিয়েছি, এই যে হারিকেনটা এই যে তোমার ইসে রাখা ওয়াশরুমের টয়লেটের সাইডে রাখা, এটা আমি সামনে নিয়ে আসছিলাম। তো খালু সব দেখে ভাবছে হয়তো খালা মানে সাইকোলজিক্যালি উইক হওয়ার কারণেই হয়তো ভুল টুল কিছু একটা ভাবছে। তো খালু বলছে তুমি আমার সাথে আসো, বসে আমরা একসাথে খাওয়া দাওয়া করি, এগুলা তুমি হয়তো একা একা ছিল হয়তো একটু ভয় পেয়েছো। তো খালা কিছুতেই যেহেতু এটা খালা নিজে এক্সপিরিয়েন্স করছে এবং আসলে সে ভেতর থেকে খুব ভয় পেয়ে গেছে, কারণ তার সামনে ঘটছে তো ঘটনাটা। তো যখনই যাই হোক তখনই খালুকে খালু বলছে যে ঠিক আছে চলো একসাথে আমরা খাওয়া দাওয়া করি, বলে খালু আবার খালাকে নিয়ে ওই টেবিলের উপরে আবার ওই প্লেট দুইটা কিন্তু রাখা যেখানে খালা আর খালু বসে খাচ্ছিল, দুইটা প্লেটে খাবার টাবার রাখা, একটা একটা প্লেট আবার একটু খালি মানে ক্লিন। তো খালা একসাথে বসে দুজন আবার বসে, খালু বলছে আসো আমরা একসাথে খাই। তো দুজন বসে আবার খালাকে যখন খালু একটু মাছ খাওয়াই দিতে গেল তখন খালার ভমিটিং শুরু হলো, ভমিটিং শুরু হয়ে গেল এবং উনি ওইখানেই সেন্সলেস হয়ে গেল। এরপরে অনেকটা দিন খালা এরকম অসুস্থ ছিল প্রায় 3 মাস, এবং ডাক্তাররা খালার কাছে বারবার ঘটনাটা শুনতে চাইতো এবং খালা বলতো এবং খালুকে খুবই ভয় পেত এবং খালুর থেকে অনেকদিন উনি এভাবে দূরেই ছিলেন। তো এটা ছিল আমার মোটামুটি প্রথম ঘটনাটা আর কি।
সো প্রথম ঘটনাটা আমরা শুনছিলাম এহসান ভাইয়ের কাছ থেকে, সো এক এক করে আরো বেশ কিছু এক্সপেরিয়েন্স আমরা শুনবো। সো ঠিক একইভাবে যদি আপনি এই মুহূর্তে আপনার যদি মনে হয় যে না আপনিও আপনার সেই স্টোরিগুলো শেয়ার করবেন, যে স্টোরিগুলো অনেকদিন যাবৎ হয়তোবা আপনার কাছে জমে আছে, যে এই ঘটনাগুলো হয়তোবা কখনোই কারো কাছে আপনি শেয়ার করেননি, আসুন বসুন সেই ঘটনাগুলো বলুন। সো রেজিস্ট্রেশন করার যে প্রসেস RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন, আপনার প্রফেশন এবং পাঠাবেন 26969 নাম্বারে। এছাড়া কেমন লাগছে আজকের ভূত স্টুডিও বা প্রথম গল্পটা কেমন লাগলো এসান ভাইয়ের, সেই ফিডব্যাকটা জানাতে চাইলে JFM স্পেস দিয়ে নাম লোকেশন, তারপর হচ্ছে আপনার টেক্সট এবং পাঠিয়ে দিবেন 26969 নাম্বারে। চলছে ভূত স্টুডিও, ব্রট টু ইউ বাই প্রাণ পরাটা। প্রাণ পরাটা কি চিপস না বিস্কিট, নাকি আপনার কাছে মনে হচ্ছে যে না এটা চিপস আবার মনে হচ্ছে বিস্কিট, সেই ফিডব্যাকটা কিন্তু ডেমিডলি আপনি আমাদেরকে জানাবেন। এনিওয়েজ এসান ভাই, এখন কোন ঘটনা শুনবো বা কোথাকার ঘটনা এটা?
এই ঘটনাটা হচ্ছে মানে আমি তখন কমার্স কলেজে পড়ি, এটা মিরপুর শেয়ারোপাড়ার একটা ঘটনা। এটা আমার আরেক খালার বাসার ঘটনা, মানে বাসা রিলেটেড এবং এটার সঙ্গে রিলেটেড আমার লাইফেরও একটা ঘটনা আছে। তো ঘটনাটা আমি শুরু করি সেভাবেই যে আমি যখন 2001 সালে এসে কমার্স কলেজে ভর্তি হলাম তখন এই খালার বাসাটা ছিল শেয়ারোপাড়া বাস স্ট্যান্ড থেকে খুব কাছেই একটা বাসা, খুব একটা দূরে না। তখন কিন্তু শেয়ারোপাড়াটা অনেক খোলা ছিল, মানে এত এখন যেমন একটা বিল্ডিং এর সঙ্গে আরেকটা বিল্ডিং বা গলিগুলোতে অনেক বিল্ডিং হয়ে গেছে সেরকম ছিল না, চারপাশে ওই বিল্ডিংটার আশেপাশে কোনো বিল্ডিং ছিল না এরকম। তো ওইখানে আমি খালার বাসায় থাকা অবস্থায় পড়াশোনা কমার্স কলেজে ভর্তি হলাম যখন, তখন আমার কাজিন মানে খালাতো ভাই তিনজন, তার মধ্যে মেজো ভাই যে সোহান ভাইয়া, তার সঙ্গে আমার মানে সেই প্রথম আমাকে বলে যে তাদের এই বাসাটা হন্টেড। হন্টেড বলতে মানে কিরকম, মানে সে বলে যে এখানে আমি ছাদে অনেক শব্দ হয়, আমাদের বাসায় যারা আগে আসছে তারা সবাই শুনছে এরকম ছাদে শব্দ হয়। তো ওইটা আমি শুনলাম, আমি আমি এটা তারা যেহেতু জানতো আমি একটু ভৌতিক জিনিস পছন্দ করি, ভৌতিক এক্সপিরিয়েন্স, তারা হয়তো সেইভাবে আমাকে হয়তো আমাকে একটু অ্যাট্রাক্ট করার জন্য বস আমি সেভাবেই ব্যাপারটা নিচ্ছি, এবং বাট আমি এনজয় করছি জিনিসটা। তো আমি আসলে ওই তখন আরেকটা ঘটনা এখানে আছে, যে ঘটনাটা হচ্ছে যে আমি এটা শুনলাম যে খালার বাসায় হেল্পিং হ্যান্ড হিসেবে কিছুদিন আগে একজনকে আনা হয়েছিল আমাদের গ্রাম থেকে। ওনার নাম ছিল বেনু খালা। তো উনি একটু মোটামুটি সুন্দরী টুন্দরী ছিলেন আর কি, তো উনি বাসাতে হেল্পিং হ্যান্ড হিসেবে ছিলেন। কিন্তু ওনার যেটা প্রবলেম খালারা খেয়াল করতো, উনি মাঝে মাঝে একা একা কথা বলতো, হাসতো, এবং মাঝে মাঝে ছাদে গেলে অনেকক্ষণ ধরে উনি আসতো না। তো খালারা একদিন এরকম ছাদে গিয়ে দেখে যে অনেক সময় মানুষ খেলাধুলা করলে কারোর সাথে কেউ খেলছে কিংবা হাসাহাসি করছে, ঠিক যেভাবে তাকে দেখা যায়, তো ঠিক এভাবে এই বেনু খালা যেন কারোর সাথে কথা বলছে এরকম মনে হচ্ছে, এবং দৌড় দিয়ে হেসে হেসে এসে বলতেছে, খুব হাসতেছে, হেসে বলছে যে ওই যে ওরা খালা বলছে কারা কারা করা কোথায়। তো তার চারদিকে তাকাচ্ছে, ছাদে না, কেউ নাই। কিন্তু এইটা আমি এই ঘটনাটাও আমি মানে কিছুদিন আমি যখন আসছি তখন উনি ছিলেন না, ওই বাসার থেকে চলে গেছিলেন, কিন্তু এই খালার বেনু খালার ঘটনাটাও আমি খালার কাছ থেকে শুনতে পাই যে ওই বাসার ছাদে এরকম উনি নাকি এরকম হাসতো মাঝে মাঝে, উপরে যে মনে হয়তো কাদের সঙ্গে খেলছে, হাসাহাসি করছে, এবং ওই যে ওরা বলে এরকম মাঝে মাঝে হাসতো, এবং জানলায় দাঁড়ায় ওনাকে দেখছে যে জানলায় যেন কার সঙ্গে কথা বলছে, এরকম ঘটনা অনেকবার করছে। তো এই ঘটনাগুলো আমি ওই খালার বাসায় যেয়ে শুনেছি। তো ওই দিন আর কি সোহান ভাইয়ের সঙ্গে আমি সোহান ভাইয়া যে রুমে ঘুমাতো ওই রুমে আমি উপরে, সোহান ভাইয়া বেডে, নিচে আমি ঘুমাচ্ছি। তো হঠাৎ এরকম রাত তখন কত 12:30 বাজে, আমি সাউন্ড শুনছি এরকম ছাদে, যেন কনস্ট্রাকশনের কাজ হলে সেরকম হয়, যেন ইটের অনেকগুলো ইটের খোয়া ফেলা হচ্ছে, তারপর একটা মেশিন চালানো হচ্ছে, তারপরে অনেক মানুষজন কথা বলছে। আমি বললাম ভাইয়া এটা কিসের আওয়াজ, ভাইয়া বলে এই কথাই তোমাকে বলছিলাম যে আমাদের ছাদে এরকম আওয়াজ হয়। আমি বললাম তাই বলে এরকম, এটা তো একটা মানুষ একটা বিল্ডিং এ সবার জেগে যাওয়ার কথা। তখন ভাইয়া বলে যে না এরকম অনেক হয়, আমরা কেউ কেউ শুনি, কয়েকজন শুনি, সবাই শুনি না আবার এরকম হয়। তখন আমরা যে আমরা এটাকে মনে হয়েছে ভাইয়ার কাজিনরা আগে ছিল, তারাও দৌড়ায় যে ছাদে উঠে দেখে, তারা এরকম ওই যে জিম করার জিনিসপত্র নিয়ে দৌড়ে গেছে যে দেখি কে মানে কেউ একজন উঠছে এরকম মনে হয়েছে, যাই দেখে যে আসলো একদম কেউ নাই, ফাঁকা। তো ওই দিন ভাইয়ার এই বলছিলাম, আমি বললাম ভাইয়া চলো তো আমিও যাই, আমার তো মনে হচ্ছে এখানে নিশ্চিত কেউ স্টার্টিং যে কেউ আস। তখন দৌড়ে গেলাম, ভাইয়া গেল, আরেক কাজিন ছিল সেও গেল, কিন্তু যে দেখি যে আসলেই একদম মানে কেউ নাই, একদম পুরো সুনসান একটা ছাদ। তো এইটার ঘটনা একদিন। আরেকটা দিনের ঘটনা, আমি দুপুরে উপরে ওই ছাদের উপরে একটা চিলে কোঠা টাইপ ছিল ওইখানে, আমি আমাকে খালা বললো তুমি দিনে পড়াশোনা করো ওইখানে ওই রুমটাতে। তো আমি ওই রুমে বসে পড়ছি, এমন সময় আমি একটা হাতুড়ি পেটানোর একটা আওয়াজ শুনলাম, মানে একদম আমার আমি যেখানে পড়ছি তার বাইরেটা, কিন্তু আশেপাশে কোনো বিল্ডিং নাই। তো এরকম হাতুড়ি দিয়ে ঠক 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 করে আওয়াজ করতে করতে একদম পুরা বিল্ডিং এর চারপাশ একটা পুরা রোলিং হইল একটা হাতুড়ি, এবং আমি অবাক। তখন আমার প্রথম মনে হয়েছে যে না এখানে সামথিং রং, এবং এটা কোনো স্বাভাবিক না, আমি যেহেতু সরাসরি শুনলাম আওয়াজটা, এবং খুবই আনইউজুয়ালি সাউন্ডটা ছিল ওই রুমে। তো এইটার সাথে আসলে রিলেটেড আমার একটা মানে ওই ছাদের এই ঘটনাগুলো আমার তখনই দেখা প্রথম 2002 সালে মানে শোনা নিজের এক্সপিরিয়েন্স। তারপরে আর ভাইয়াদের কাছে তো অসংখ্যবার শুনছি, এর আগে আমার আর খালাতো উনিও খুব ভয় পেয়ে গেছিল এরকম রাতের বেলা, বলে তোমাদের বাসায় ছাদে একটা কিসের আওয়াজ হয়, উনিও এরকম দৌড়ায় সবাইকে নিয়ে গেছে যা দেখে আসলে কেউ নাই। তো ওই ঘটনার সাথে রিলেটেড একটা ঘটনা আমার, আমি এখন মিরপুর 2 আমার ওয়াইফকে নিয়ে থাকি, একটা বাসা নিয়েছি রিসেন্টলি। তো এই বাসাতেও একটা সেদিন রাত 12:30 দিকে, 12:00 মূলত এই আওয়াজটা এরকম হচ্ছে যে আমি হঠাৎ করে শুনলাম যে উপরে এরকম দৌড়াদৌড়ির শব্দ, বাচ্চারা দৌড়াদৌড়ি করলে যে শব্দ হয়, তারপরে একটা শক্ত যেই লোহার চেয়ার গুলা টানলে কিংবা খুব ভারী সোফা টানলে যে শব্দ হয় সেই শব্দগুলা। তা আমি আমার ওয়াইফকে বললাম যে তুমি কি শব্দ শুনতে পাচ্ছ, বলে যে ও বলে হ্যাঁ আমিও তো শুনতে পাচ্ছি, এটা কিসের আওয়াজ এত রাত রাতে, এখানে তো আমাদের ছাদে কেউ উঠে না, আমাদের ছাদ তো তালা দেওয়া থাকে। তো আমি পরদিন ওই দারোয়ানকে জিজ্ঞেস করতে গেলাম যে আপনাদের ছাদে কি কেউ উঠে রাতে, এত শব্দ হয় কেন? তো উনি বলে যে আমাদের ছাদে তো ওঠা নিষেধ। তা আমি নিষেধ শুনে ওনার কথাতে আমার একটু মানে মনে হলো যে উনি কিছু জানে, আমার কাছে হাইড করছে এরকম লাগলো। তো উনি একবার বললো যে ওই ছাদের থেকে মনে হয় কেউ আসে, পাশের বাসার ছাদ থেকে। তা আমার কাছে এটা খুব আনইউজুয়াল লাগলো যে পাশের বাসার ছাদ এটার থেকে অনেক দূরে, সেই ছাদ থেকে কিভাবে আসবে, যাক আমি ওটা নিয়ে আর মাথা তো খাটালাম না। তো পরদিন সন্ধ্যার দিকে দেখি আমাদের পাশের বাসার যে ভাবি উনি আর কি আসছে, এসে বলছে যে ভাই আপনারা কি রাতে অনেক শব্দ পান? তখন আমি খুব অবাক হয়েছি, তখন আমার খুব ভয় লাগছে যে আরে এটা আমার সাথে কিভাবে মিলে গেল। তখন উনি মানে গড়গড় করে বলে যাচ্ছে যে এরকম আমি এত সাউন্ড পাই, হাঁটার শব্দ, তারপরে দৌড়াদৌড়ি শব্দ, তারপরে চেয়ার টানার শব্দ, আমার তো রাতে ঘুমই হয় না, আমার বাচ্চারা জেগে যায়। তারপর আমি অনেক রাত জেগে জেগে, ওনার হাজবেন্ড আবার শিপে জব করে, তো ওনার সাথে যখন কথা হয় রাতে, তখন ওনার হাজবেন্ডকে উনি বলে যে আমি এরকম শব্দ শুনতে পাচ্ছি। তখন ওনার হাজবেন্ড বলে তাহলে তুমি যদি এরকম হয় বাসাটা ছেড়ে দাও, এরকমও কথা কি হয়েছে। তো যাক ভাবি তখন মানে এটা নিয়ে খুব ই করলো, বাড়িওয়ালার সাথেও কথা বললো। তো আমাদের বাড়িওয়ালা আন্টি উনি বললো যে আসলে এটা, তখন উনি আবার বলছে না কিছু, আসলে হয়তো বাসার একটা রেপুটেশনের ব্যাপার, এই জন্য হয়তো ওনারা যারা বাসার সাথে রিলেটেড তারা হয়তো কিছু বলতে চায় না, এরকম মনে হলো ঘটনাটা। তো আরেকদিন এরকম অনেক শব্দ হচ্ছে, ওই বাড়িওয়ালা নিজেই চলে আসছিল, নিজে এসে বলছে যে কই চলেন তো দেখি, উপরে যেয়ে দেখা গেল যে না একদমই শুনছেন কেউই নাই ওই ছাদে। তো এরপরে যেটা সবচাইতে মানে আশ্চর্যজনক ঘটনা, তো এরকম কিন্তু আমরা প্রায় এক মাসের মতো এরকম শুনছি টানা, মানে মাঝে মাঝে হঠাৎ হঠাৎ, এই বেশিরভাগ সময় হয় রাত 12:30 থেকে একটা একটা দেড়টার ওই সময়, যদি আমার ঘুম ভেঙে যায় অথবা জেগে থাকি তখন আমরা দুজনই শুনি, আমি এবং আমার ওয়াইফ দুজনই শুনছি, ইভেন আমাদের বেবি ওর পাশ থেকে ওরাও শুনছে। তো তার মানে যাই হোক, তো এইটার পরে যে ঘটনাটা ঘটলো যে মানে এটা যখন বাড়িওয়ালাকে বারবার কমপ্লেন করা হলো, বাড়িওয়ালা ওই দিন কারো মৃত্যুবার্ষিকী এরকম ছিল একটা দিন, সেই দিন একজন হুজুরকে এনে মিলাদ পড়ানো হয়েছিল, এবং উপরে ছাদে ওই ঘটনা যেহেতু এরকম ওই ঘটনার জন্য এগেনস্টে আর কি উনিও উপরেও একটা মিলাদ পড়ান আর কি ছাদে। তো অবাক ব্যাপার হচ্ছে এরপর থেকে ওই ছাদে এই উদ্ভট আওয়াজগুলো এরপর থেকে আর সেভাবে পাওয়া যায় না, মানে এবং তখন আমি প্রথম রিলেট করলাম মানে আমার লাইফের সাথে যে আসলেই এই আমরা যে জানি যে ধর্মীয় বিষয়গুলোর সাথে এটা একটা কানেকশন আছে, এবং এখানে মিলাদ পড়ানোর পরে যে আমি দেখলাম যে আসলেই অলৌকিকভাবে ঘটনাগুলো ঘটলো আমার চোখের সামনেই, যে এই শব্দগুলো এখন আর আমরা সেভাবে পাই না, হঠাৎ হঠাৎ মাঝে পাওয়া যায়, ওইটা আসলে আমার কাছে মনে হয় যে হয়তো মানে এটা যায় না একটু খুব আনইউজুয়ালি হঠাৎ একটু শোনা যায়, কিন্তু ওই সাউন্ডটা একদম কন্টিনিউ যেটা আমরা শুনতাম এবং যেটা নিয়ে উনি আমাদের পাশের বাসায় ভাবি খুব হাইপার হয়ে গেছিলেন, সেই বিষয়টা একদমই চলে গেল। এটা ছিল আমার মানে সেকেন্ড ঘটনা ওই ঘটনার সাথে একটু রিলেটেড।
দুটো ঘটনা আমরা শুনে ফেললাম এসএন ভাইয়ের কাছ থেকে। এদিকটাতে ফেসবুকে অনেকে আমাদের সাথে জয়েন করছেন, যেমনটা পাপিয়া চক্রবর্তী রয়েছেন এবং তার কাছে বেশ ভালো লাগছে। সাজ্জাদ ভাই আছেন আমাদের সাথে, যেমনটা ফেরদৌস বলছেন তিনিও বেশ আচ্ছা মজা করে ঘটনাগুলো শুনছেন। হাফসা আছেন আমাদের সাথে, জেসমিন গাজী আছেন আমাদের সাথে জয়েন করেছেন, জুবায়দ আছেন আমাদের সাথে, মাহবুব বলছেন তার কাছেও বেশ ভালো লাগছে আজকের ঘটনাগুলো। এছাড়া টেক্সট প্যানেলে অনেকে রয়েছেন। সো রেজিস্ট্রেশনটা করতে কিন্তু অনেকে ভুল করছেন, অনেকে কিন্তু যেটা করছেন ফেসবুকে আমি আসতে চাই বা আমি আসবো, সো ফেসবুকে ইউটিউবে লিখে কোনো লাভ নাই, আরবিএস লিখতে হবে মোবাইলের এসএমএস অপশনে যেয়ে, তারপর আপনার নাম, আপনার লোকেশন এবং প্রফেশন লিখে পাঠিয়ে দেবেন 26969 নাম্বারে। খুবই সহজ একটা ব্যাপার রেজিস্ট্রেশন করা। চলছে ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ পরাটা। তো প্রাণ পরাটা জিনিসটা যারা খান নাই একটাবার ট্রাই করবেন। কেন ট্রাই করতে বলছি, এটা খেলেই বুঝতে পারবেন, প্রথম বাইট দিলে বুঝে যাবেন যে কেন বললাম ট্রাই করতে। এসএন ভাইয়ের কাছে যাবো তার তৃতীয় ঘটনাটা শুনতে, এবং এই ঘটনাটা কোথাকার ঘটনা এসএন ভাই?
আচ্ছা আমার তৃতীয় ঘটনা এটা, এটা আসলে যেটা ঘটেছে যে আমার নানু বাড়ির মানে ছোটবেলার সাথে রিলেটেড, মানে আমার ছোটবেলা নানু বাড়ির মানে মায়েদের কাছে শোনা, খালার কাছে শোনা নানু বাড়িতে যে ঘটনাগুলো ঘটতো এবং সেটার সঙ্গে রিলেটেড আমারও কিছু ঘটনা আছে। যেমন আমি একটু বিচ্ছিন্নভাবে ঘটনাগুলো বলি কিরকম ঘটতো, যে এরকম নানি দেখলো একদিন যে রাতের বেলা, নানি হচ্ছে আমাদের যে রুমটা ছিল নানু বাড়ির এল প্যাটার্নের বাসাটা ছিল, তো নানি যেটা করলো যে উনি হঠাৎ করে ওই ডাইনিং এর সামনে দিয়ে যখন দেখে দরজাটা খোলা, তো ডাইনিং এর দরজা খোলা দেখে উনি তাকালো, তাকায় দেখলো যে ওই সামনে থেকেই পুকুরটা দেখা যায়, পুকুর পাড়টা, ওখানে দেখা গেল যে নানু দাঁড়ায় আসছে বদনা হাতে, আর ওই সাইডে হাতের বাম দিকে এই 20-25 ফিট দূরে টয়লেটটা আর কি। তো নানি দেখে, নানুকে দেখে একটু আগে যে বলছে তুমি এখানে এত রাতে, তখন কত, তখন হচ্ছে 2-3 বাজে অনেক রাতে, তো খালুকে দেখে যখন, নানুকে দেখে নানি যখন আগায় গেল পিছন থেকে আবার নানু তাকে ডাকছে, একটু আগায় যাওয়ার পরে নানু ডাকছে, তখন পিছনে তাকায় দেখে আবার নানু দাঁড়ায় আছে। তো এরকম ঘটনা ওই সময়ে আমি মায়ের কাছে শুনি যে নানির সাথে এরকম ঘটছে। আবার নানি এরকম আরেকটা দিনের ঘটনা, সেদিন নানি এরকম বিছানায় শুয়ে আছে, তো চাঁদনি রাত এরকম, তো ওই সময় জানালা গুলা খুব বড় বড় ছিল, মানে একদম যে বেডের সাথে মেশানো ছিল জানালা গুলা, বেড পর্যন্ত এবং অনেক উঁচু পর্যন্ত। তো ওই চাঁদের আলো পড়ছে এরকম, নানি ঘুমায় আছে, হঠাৎ করে অনেক ঘুম ঘুম যখন চলে আসছে, নানি অনেক বাতাসের কি পাচ্ছে যে প্রচুর বাতাস হচ্ছে, তো তাকায় হঠাৎ করে তাকালো, তাকায় দেখছে যে বাইরে এরকম ছোট 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 মেয়েদের, বাচ্চা মেয়ে তাদের মতো এরকম তাকে হাত পাখা দিয়ে বাতাস করছে। এই জিনিস, এই ঘটনাগুলো নানি এরকম দেখছে, চিৎকার করে উঠছে, তখন আস্তে করে তারা মিলাই গেল, মানে কেউ নাই। তো এরকম একটা ঘটনা, এরকম মানে ওই আমি তখন ক্লাস ফোর কিংবা ফাইভে পড়ি আমার মনে আছে, আমি নানু বাড়িতে গেলাম বেড়াতে, তো এরকম সন্ধ্যার সময় কোন একটা সন্ধ্যায় আমি তখন হালকা চাঁদের হালকা মানে আলো আছে আর কি, আলো থাকতে থাকতে অতটা অন্ধকার হয়নি, আমি পুকুর পাড়ের দিকে, ওই দুইটা ঘর পার হয়ে পুকুর পাড়ের দিকে যাচ্ছি, আমার থেকে প্রায় 20-25 ফিট দূরে হচ্ছে একটা টয়লেটটা, তো ওই যেখানে নানুকে নানি দাঁড়ায় থাকতে দেখছিল ওই রকম জায়গাতে আমি দেখছি। এখন কিন্তু নানা নানি কেউ বেঁচে নেই, এখন আমি যেই যে মানে আমি যখন কথা বলছি ওই সময়, তো তখন আমি এরকম দেখছি যে মানে অনেকে বলে নানু বাড়িতে ওখানে একটা জিন আছে, দুইটা জিন আছে বা খুব খারাপ একটা কিছু আছে যেটাকে বন্ধ করে রাখা হয়েছে, তাকে মাঝে মাঝে দেখা যায় এরকম শুনতাম, কিন্তু ওইটা আমি প্রথম ওই দিন দেখি যে আমি জানি না এটা কি ছিল। পুরো আমি দেখলাম যে ওখানে একটা জামরুল গাছ, জামরুল গাছটা বেয়ে একটা ছায়া, প্রায় 3-4টা মানুষের সমান এরকম হবে লম্বায় একটা ছায়া এরকম উঠে উঠে যাচ্ছে, এবং মানুষের আকৃতি অনেকটা, কিন্তু আবার বোঝা যাচ্ছে না এটা কোনো মানুষ হইতে পারে না, কিন্তু খুব সলিড ছায়াটা, যেমন একটা দেয়ালে পড়ে, ওটা তো একটা দেয়ালে ওটা একটা ছাপ দেখা যায়, বাট এটা একটা একদম বোঝা যাচ্ছে একটা সলিড একটা জিনিস, মানে একটা কিছু, সে এরকম ওই জামরুল গাছটা বেয়ে বেয়ে ওই ইসের উপর টয়লেটের উপরে উঠলো ছাদে, উঠে আবার ওই পিছন দিয়ে নেমে গেল। এটা একদম আমার নিজের চোখে দেখা, এবং এখনো আমি যখন এটা ভাবি আমার এখনো মনে হয় যে আমি এটা কি দেখছিলাম ওই দিন ওই ওই ইসে আর কি। তো এটার সাথে রিলেটেড, মানে নানু বাড়ির এই ঘটনাগুলোর সাথে রিলেটেড আমার ছোট খালার একটা ঘটনা, এটা রিসেন্ট, সালটা আমার ঠিক মনে নাই। তো মানে যেটা হইলো যে খালারা থাকেন, আমার ছোট খালা থাকেন রাজবাড়িতে বেড়াডাঙ্গা নামক একটা জায়গায়, আর ওইখানে আমার আরো অনেক আত্মীয় স্বজন আছে, তার মধ্যে আমার সেজমামা আছে, সেজমামার সঙ্গে ছোট খেলার একটু যোগাযোগটা বেশি। আর ওই বেড়াডাঙ্গাতেই মানে আমার নানি তো অনেক আগেই মারা গেছেন, কিন্তু ওই বেড়াডাঙ্গাতে একটা মহিলা ছিলেন একটু বয়স্ক করে, উনি এরকম মানে দেখতে অনেকটা আমার ওই নানির মতো চেহারা ছিল, তো সেজমামাও তাকে চিনতেন, আমার ওই ছোট খেলাও তাকে চিনতেন, তার দুজনই তাকে মা বলে ডাকতেন, কেন যেহেতু তার চেহারার সাথে সিমিলারিটি এর জন্য মা বলে ডাকতেন, এবং উনিও খুব মানে উনিও বলতেন যে ঠিক আছে যেহেতু আমারও কেউ নাই, তোমরা তোমাকে আমি মেয়ে বলি, তোমাকে ছেলে বলি, এইভাবে। তো উনি মাঝে মাঝে খালার বাসায় আসতেন এবং খালা খুব যত্ন করতো, অনেকে মানে ওনাকে খুব অতিথি পরায়ণতা করতো আর কি, তো উনি মাঝে মাঝে এরকম আসতেন, তো মাঝখানে অনেকটা দিন উনি আসেন না আর কি। তো খালা একদিন এরকম দুপুর 1:30টার দিকে হঠাৎ করে দেখছেন যে খালারদের যে বাসার এটা মানে বারান্দার সাথে এটার গেটটা ছিল হচ্ছে লোহা দিয়ে বানানো গেট, এবং সেই গেটের সাইড থেকে উনি মানে লোহা দিয়ে বলতো যে লোহার যে মানে ই গেটগুলো থাকে সেই গেটগুলো, তো ওইখান দিয়ে আপনার দেখছে যে ওই উনি ওই মহিলাটা এরকম করে তাকাচ্ছে আর কি। তো খালা বলছে মা আপনি আসছেন, আপনি অনেকদিন পরে আসলেন, আসেন ভেতরে আসেন, তখন ধরত করে তাকায় দেখছে যে ওনাকে আজকে দেখতে অনেক বেশি নানির সাথে সিমিলারিটি আরো লাগছে, মানে যেটা ইউজুয়াল লাগে তার চাইতে আজকে মনে হচ্ছে একদম নানি চলে আসছে এরকম লাগছে, মানে আন্টি খুব অবাক হয়ে তাকায় আছেন খালা, তো বলে আসেন ভেতরে আসেন, তো উনি বলছে যে না আজকে আমি আসবো না আমার একটা কাজ আছে, তো বলে তোমার একটু দেখতে আসলাম, তো বলতেছে আসেন কিছু একটা খেয়ে যান বলতে, কিন্তু উনি কোনো মানে না শুনে বললো যে আচ্ছা আমি আজকে একটু যাই আমার কাজ আছে, বলে আস্তে আস্তে হেঁটে 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 চলে গেলেন। খালা অনেকক্ষণ দাঁড়ায় ছিলেন, তারা দেখলেন যে চলে গেলেন, এরপরে খালা চলে আসলেন বাসায়, বাসায় এসে ওই দিন সন্ধ্যার সময় মানে সেজমামার সাথে আবার তার কথা হচ্ছে তখন আন্টি খালা বলছেন যে আজকে তো আমাদের সেই মায়ের মতো দেখতে উনি আসছিলেন, তখন মামা বলছে যে উনি কিভাবে আসে, উনি তো 7 দিন আগে মারা গেছেন। এটা শুনে খালা খুবই মানে ইনস্ট্যান্ট তার মধ্যে মানে ভাইব্রেট করছে শরীরটা, কিভাবে সম্ভব, আর আজকে তাকে দেখতে অনেকটা আরো বেশি নানির মতো সিমিলারিটি লাগছে, মানে সব মিলায়ে জিনিসটা তার কাছে খুবই ভীতিকর লাগলো, এবং ফোন কেটে দিলেন এবং একটু মানে ই হয়ে গেলেন। পরে উনি খোঁজ নিলেন, খোঁজ নিয়ে দেখলেন যে না আসলেই এই মহিলা উনি 7 দিন আগে মারা গেছেন। এটা ছিল আমার সেকেন্ড ঘটনা আর কি।
অদ্ভুত একটা ঘটনা, এবং এরকম কিন্তু অনেকের সঙ্গেই প্রায় সময় ঘটে। যে মানে আমি নিজে আমার খুব কাছের একটা বন্ধুর একটা ঘটনা শেয়ার করছিলাম, অনেকটা সিমিলার, যে একজনের সাথে বসে চা খাচ্ছিলেন এবং কোরবানি ঈদের সময় ঘটে যাওয়া একটা ঘটনা, যে একটা বাজারে বসে চা খাচ্ছিল এক ভদ্রলোকের সাথে, এবং সেই ভদ্রলোকের সাথে চা খেয়ে বাড়ি ফেরার পর জানতে পারলেন সেই ভদ্রলোক আরো 15 থেকে 16 দিন আগে পৃথিবী থেকে চলে গেছেন বা মারা গেছেন, যাই হোক। তো এই ব্যাপারগুলো আসলেই কিন্তু মানে আপনি চিন্তা করেন যে ভৌতিক কোনো ব্যাপার কিন্তু আপনার সামনে আসে না, সাদা কাপড় পরা কোনো কিছু, অনেক বড় বড় দাঁতওয়ালা বা অনেক বড় বড় চোখওয়ালা কোনো কিছু কিন্তু আপনার সামনে দাঁড়িয়ে ছিল না। বাট যদি আপনার সঙ্গে এরকম একটা ঘটনা ঘটে আপনিও কিন্তু অনেকটাই ভয় পেয়ে যাবেন। ফায়াজ রশিদ আছেন আমাদের সাথে, সাদমান কবির আছেন জয়েন করেছেন, দেখতে পাচ্ছি আমাদেরকে এই মুহূর্তে। অন্তু বলছেন, গত বেশ কিছুদিন যাবৎ শুনছি আপনাদেরকে, বেশ ভালোই লাগছে। সবুজ খান আছেন আমাদের সাথে, তাহমিদ জয়েন করেছেন, রেশমি আছেন আমাদের সাথে, নিয়ন জয়েন করেছেন, আরো অনেকগুলো বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে। এবং বৃহস্পতিবার মানে ভূত স্টুডিও, থ্যাংক ইউ সো মাচ। তো যাদের একটা পুরনো অভ্যেস হয়ে গেছে, আমাদেরও একটা অভ্যেস যে বৃহস্পতিবার মানে ভূত স্টুডিও, বৃহস্পতিবার মানে কিন্তু বেশ কিছু নতুন ধরনের এক্সপেরিয়েন্স শোনা। যদি আমার ভুল না হয়, এসান ভাইয়ের কাছ থেকে আমরা শেষ ঘটনাটা শুনবো, এটা কোথাকার ঘটনা?
এটা আসলে আমার জীবনেই ঘটে গেছে। এটা হচ্ছে 2010 সালের দিকে, তখন আমি পূরবী সিনেমা হল, মিরপুর 11 থেকে পূরবী সিনেমা হলের এইখানে আশেপাশে আমাদের বাসা ছিল, চারতলায় আমরা থাকতাম। তো এই বাসাতে তখন আমার একটা ফ্রেন্ড ছিল 2010 সালে, তার সাথে আমার পরিচয়, তার আগে থেকেই মোটামুটি পরিচয়, কিন্তু ওই সময় অনেক কথা হইতো তার সাথে। তো সে ফোনে সে আমাকে বলছে একদিন কথার প্রসঙ্গে যে আমার সঙ্গে জিন আছে অনেক আগে থেকেই। তো আমি তখন ওকে মানে অনেক মজা করে কথা বললাম যে না, এটা আসলে গল্পেই শোনা যায়, এগুলা বাস্তবে এটার কোনো অস্তিত্ব নাই, এগুলো আমাকে বলে লাভ নেই, এগুলো আমি বুঝতে মানে বিশ্বাস করি না। তো বিভিন্ন কথায় কথায় ও আমাকে বলছে, তুই যদি বিশ্বাস না করিস তাহলে তোকে ও ঠিকই তোকে প্রমাণটা দিবে, সেই দিবে। তা আমি বললাম আচ্ছা ঠিক আছে, বলে আমি একটা তাচ্ছিল্যের সুরে আমি ফোনটা কেটে রেখে দিলাম। তো এরকম আমার এরপরে আমি ঘটনাটা ভুলে গেছি ওর সাথে, যে আমার এরকম কনভার্সেশন হয়েছে, আমি এটা আমার আর মনে নেই। তো এর কিছুদিন পরে আমি রুমে বসে পড়ছিলাম সন্ধ্যার দিকে, তখন সন্ধ্যা 7:30, 6:30 বাজে, আমি সাধারণত একটু দরজাটা একটু লক করে পড়ি, দরজাটা লক করে বলতে মানে আটকায় আর কি। তো আমার বাসার আশেপাশে কিন্তু কোনো অন্য বাসা টাসা নাই, একদম ফাঁকা। তো যখন আমি পড়ছি, হঠাৎ করে আমার মনে হলো যে এত খুব সুন্দর একটা স্মেল, মানে এত সুগন্ধ, মানে এটা আমি ইউজুয়ালি আমার লাইফে আমি কখনো এত সুন্দর স্মেল পাই না, এবং ওই সময় আমি পেয়েছি, এরপর আর জীবনে আর কখনো এরকম স্মেল আমি আর পাইনি, মানে এত সুন্দর একটা স্মেল। তো আমি তখন ওই স্মেলটা একটু পরে আম্মা আমার রুমে আসছে, আম্মা এসে বলতেছে যে তোমার রুমে এটা কিসের স্মেল? আমি বললাম যে আম্মা দেখো তো এটা কি বাইরে থেকে আসে নাকি। তখন আম্মা একটু বারান্দায় গেল, বলে যে না এদিক থেকে তো বাইরে থেকে তো নাই, তোমার এইখানেই এই টেবিলটার চারপাশে এই স্মেলটা হচ্ছে, এবং এই পাশে জানলা খোলা, এই জানলার সামনেও নাই, খোলা জানলার সামনেও আসলেও বোঝা যাচ্ছে না বাইরে থেকে আসছে না, এটা একদম ভেতরে ওইখানেই সোর্সটা মনে হচ্ছে। তো এটার পরে ওই দিন আমার আর আমি আমার সেদিন মনে নাই যে ওর সঙ্গে আমার এরকম মানে জিন বিষয়ক কনভারসেশন হয়েছিল। তো সেই দিন আবার রাতের বেলা আমি ঘুমাচ্ছি একা, আমি তো একাই ঘুমাইতাম, তো আমি আবার এরকম ওই রাতে ঘুমানোর সময়ও এরকম সুন্দর একটা স্মেল পাচ্ছি, এত স্মেল হচ্ছে। তখন আমার হঠাৎ করে মানে একটা বিষয় মনে হয়েছে যে না, এটা তো জিনের সঙ্গে রিলেটেড কিছু হতে পারে, কারণ আমরা কিন্তু অনেকে জানি, অনেক সময় শুনে আসছি যে জিনের সঙ্গে একটা সুন্দর স্মেলের একটা ব্যাপার আছে, এবং তারা খুব সুন্দর সুন্দর পারফিউমের মতো ইউজ করে, এবং তাদের সঙ্গে এটা খুব রিলেটেড। তখন আমার এটা মাথায় আসছে, আমি প্রচন্ড ভয় পাই, এবং আমি পরবর্তীতে ওই রুম থেকে বের হয়ে অনেকক্ষণ আরেকটা পাশের রুমে যাই বসেছিলাম। তো যাই হোক, পরে ফিরে আসছি, কিন্তু আমার এখনো বিশ্বাস হয় যে এটা ওই যে ওর সঙ্গে আমার কথা হয়েছিল সেই ঘটনার ফলশ্রুতিতেই এই ঘটনাটা আমাকে বিশ্বাস করানোর জন্যই ঘটেছে। এটা ছিল আমার লাইফের একটা ট্রু ইভেন্ট।
আচ্ছা, এবং আজকে শেষ ঘটনা, শেষ ঘটনা, সেই স্মেলটা এখনো কোন জায়গায় খুঁজে পান বা মনে হয় যে সেই স্মেলটা আপনার পিছু নিচ্ছে?
না, এখন আমি আর এটা আমি পাই না, ওই দুই দিনই ঘটনাটা ঘটেছিল।
তো এসএন ভাইকে আমরা বিদায় জানাবো, এবং আপনিও যদি এরকম খুব মিষ্টি করা একটা স্মেল আপনার সামনে আপনি হুট করেই পেয়ে যান, কিন্তু কোনো মানুষের অস্তিত্ব নেই, বাট আপনি একটা খুব পবিত্র একটা স্মেল পাচ্ছেন, খানিকটাই কিন্তু এই মাঝরাতে বা রাতের এই সময়টা আপনি বিব্রত হয়ে যাবেন। এনিওয়েজ জেসান ভাইকে আমরা বিদায় দিব এবং পরবর্তী যদি বলি যে এপিসোডে আশা করি আপনাকে আমরা পাব। জেসান ভাই কেমন লাগলো আজকের ভূত স্টুডিওতে এই প্রথমবার আপনি আসলেন এবং বেশ কিছু এক্সপেরিয়েন্স শেয়ার করলেন?
এটা ভাই আমি মনে করি যে আসলে অনেক মানুষের অনেক ঘটনাই কিন্তু এভাবে হারায় যায়, তারা আসলে আর ওই ঘটনাগুলা মানুষ আর জানতেও পারে না। তো আমি অ্যাটলিস্ট আমি মনে করি যে আপনাদের প্রোগ্রামে এসে আমি আমার ঘটনাগুলো জানাই যেতে পারলাম এবং এটা একটা আর্কাইভ হয়ে থাকবে, এবং এই জন্য আমি খুবই কৃতজ্ঞ আপনাদের ভূত স্টুডিওর প্রতি এবং আমাকে এই গল্পগুলো বলার সুযোগ করে দেওয়ার জন্য, এবং অনেক থ্যাংক ইউ।
এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ, সারাদিনের এত ব্যস্ততার পর আপনি এখানে আসলেন এবং ঘটনাগুলো শেয়ার করলেন, ধন্যবাদ, খুব ভালো থাকবেন আসলাম ভাই। এনিওয়াইজ আমরা ছোট একটা বিরতি নিচ্ছি, বিরতির ওপারে আরো একজন অতিথি এবং তার কাছ থেকে আরো বেশ কিছু ঘটনা, এভাবেই চলতে থাকবে আজকের ভূত স্টুডিও। এবং সঙ্গে রয়েছে আমি আজকে আর যে অপূর্ব এবং আশা করছি আজকের ঘটনাগুলো আপনার বেশ ভালো লাগলো। দুঃখিত, এবং মাঝে মাঝে যেটা হয় সেটা হচ্ছে যে গল্পের মোহে যখন আপনি আমি ঢুকে যাই কেমন যদি মনে হয় যে ওরকম একটা আবহ আশপাশে ক্রিয়েট হয়ে যায়। আশা করছি বাকি সময় আপনি থাকবেন আমাদের সঙ্গে কানেক্টেড, সঙ্গে থাকুন, ছোট্টটা বিরতির ওপারে আবারও কথা হচ্ছে।
হ্যালো গাইস, দিস ইজ রাফসান ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. Tahole to eta chips bro. Texture ta ektu different. Eta tahole biscuit. No bro, eta chips. Eta biscuit. Eta chips. Eta biscuit. Eta chips bro.
Bachai kora alu shape. Spicy seasoning er twist elo grand potata.
Guys, thamo. Eta chips ta ki biscuit. Khe bujhe nao. হ্যালো গাইস, দিস ইজ রাফসান ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. Tahole to eta chips bro. Texture ta ektu different. Eta tahole biscuit. No bro, eta chips. Eta biscuit. Eta chips. Eta biscuit. Eta chips bro.
Bachai kora alu shape. Spicy seasoning er twist elo grand potata.
Guys, thamo. Eta chips ta ki biscuit. Khe bujhe nao.
ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেইন, এবং চলছে ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ পটাটা। এবং একটা অন্যরকম আনন্দ বা একটা এক্সাইটমেন্ট কাজ করছে কিন্তু আজকে অনেকের মধ্যেই যে রাত যতই হোক না কেন, ঘুমোতে যতই লেট হোক না কেন, কালকে স্কুলের তারা নেই বা কলেজের তারা নেই, ইউনিভার্সিটি অফিস কোনো কিছুর তারা খুব একটা নেই, রাইট? এদিকে অনেকে আমাদের সাথে কিন্তু ফেসবুকেও জয়েন করছেন, মুস্তাফিজ আছেন আমাদের সাথে, আশিক জয়েন করেছেন, আছেন আমাদের সাথে এই মুহূর্তে তুহিন ইসলাম সহ আর অনেকগুলো বন্ধু। বাট তার আগে দ্বিতীয় যিনি গেস্ট তার সাথে পরিচয় হব এবং তার কাছ থেকে এক এক করে বেশ কিছু স্টোরি আমরা শুনবো। সালাম আলাইকুম ভাইয়া, কি নাম আপনার?
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ, আমি মাহবুব আলম।
জি মাহবুব ভাই, আজকে কোন ঘটনাটা শুনবো প্রথম আপনার কাছ থেকে?
সত্যিকার অর্থে আমার একদম এই যে এই সময় যে ঘটনাটা, আমি সিলেট গিয়েছিলাম, আমার বন্ধুর সাথে ঘটেছে, সেই ঘটনাটাই আমি প্রথম আপনাদের শোনাতে চাই। আর আমি আমার পক্ষ থেকে অভিনন্দন জানাই অপূর্ব ভাইয়াকে যে আমাকে এই হট সিটে বসার জন্য সুযোগ করে দিয়েছে। আমি অভিনন্দন জানাই জাগো এফএম 94.4 এর যে শ্রোতারা আছে দেশের এবং দেশের বাহিরে, এবং শহরে এবং গ্রাম গুঞ্জরে ছড়িয়ে ছিটে যারা আছে, তাদেরকে বলবো গল্প শুনলে তোমাদের মাইন্ড রিফ্রেশ হয়, গল্প শুনলে অভিজ্ঞতা অর্জন হয়, বই পুস্তক পড়লে যে এরকম অভিজ্ঞতা হয় তেমনি ভাবে গল্প শুনলেও তোমাদের একটা অভিজ্ঞতা আসবে। কিছু আছে বইয়ের লেখার মাধ্যমে আমরা অনুভব করতে পারি, বুঝতে পারি, আর সশরীর এবং প্র্যাকটিক্যাল যেটা হলো আমাদের সাথে যা ঘটে এবং যা রটে সেটা হলো অভিজ্ঞতার চাইতেও অনেক তখর এবং অনেক এক্সপেরিয়েন্স হয় নিজেদের জীবনে।
জি, তো প্রথম ঘটনাটাকে আপনার বন্ধুর জীবনে ঘটে যাওয়া।
জি হ্যাঁ,
চলুন।
ধন্যবাদ। আমি এখন যে ঘটনাটা বলবো, আমরা কয়েকদিন আগে পাঁচ বন্ধু মিলে সিলেটে ঘুরতে গিয়েছিলাম। আমি আগেই বলেছি যে 64টা জেলার মধ্যে আমি 58টা জেলা ঘুরে শেষ করছি, বাকিটা আমি ঘুরব এবং আল্লাহ পাক আমাকে যেন সেই তৌফিকটা দান করে। আমরা পাঁচ বন্ধু মিলে সিলেটের উদ্দেশ্যে রওনা দেই। যখন আমরা সিলেট আম্বরখানা জায়গা নামে একটি জায়গা আছে এবং আমার একটা পুরানো বন্ধু আছে, সে এখন লন্ডনে থাকে, আমরা সাধারণত হোটেলে থাকার জন্যই পাঁচ বন্ধু মিলে একটা থিম করছিলাম যে আমরা হোটেলে থাকবো। তার এক বন্ধু বলে যে তোমার যে একটা বন্ধু আছে তুমি তার বন্ধুকে একটু নক করো, দেখো বড় বাড়ি আছে এবং ওদের সাথে থাকলে আমাদের একটু ভালো হবে, হয়তো পয়সাটাও সেভ হবে। তখন আমি চিন্তা করলাম ঠিক আছে, আমার বন্ধুটার নাম হলো সাইফুল ইসলাম, আমি ওকে ফোন দিলাম। ঠিক লন্ডনে ওই সময় রাত্র 1টা বাজে, তারপরও আমার সেই বন্ধুটা আমার ফোনটা রিসিভ করেছে এবং আমাকে বলছে কি মাহবুব তোমার কোনো হেল্প লাগবে কিনা। তা আমি ওকে বললাম আসলে বন্ধু আমি তো জানো ঘুরে ঘুরে বেড়াই বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন গ্রাম অঞ্চলে, আজকে তোমার এই সিলেটে আসছি আমরা পাঁচজনে মিলে। আমরা হয়তো চাচ্ছিলাম যে হোটেলে থাকার জন্য, কিন্তু আমার এক বন্ধু আমার সাথে বায়না ধরল যে না হোটেলে আমি থাকবো না, একটা তোমার যে বন্ধুর বাড়ি আছে সাইফুল ইসলামের ওর বাসায় থাকবো। তো ওর বাড়িটা হলো সাপরান মাজারের পশ্চিম পাশে, বাড়ির পাশেই বিশাল একটা পুকুর আছে এবং মাজারটাও কাছে। আমরা সাধারণত ওই খাবার দাবার খেয়ে সেই সাপরানের মাজারে এসে নামাজ আদায় করি এবং বিভিন্ন বিষয়গুলো দেখি, মানুষের কাছ থেকে শুনি। আমার বন্ধুর সাথে যে ঘটনাটা ঘটলো আমরা অ্যাকচুয়ালি কখনো কল্পনাও করতে পারি নাই, হয়তো হোটেলে যদি ঘটত তাহলে আমরা হয়তো এটাকে নিয়ে একটু হতভম্ব হতাম। বাট বাড়ির মধ্যে আমার একটা চিন্তা ভাবনা ছিল, কারণ দীর্ঘদিন ধরে আমার সেই বন্ধুরা ওই বাড়িটায় থাকে না, তাদের একটা কেয়ার টেকার আছে, ওই কেয়ার টেকার একটা রুমে থাকে আর অন্য অন্য রুমগুলো অপরিষ্কারিতভাবে আছে। যখন আমরা গেলাম তখন সে কেয়ার টেকার আমাদের বাড়িটাকে ক্লিন করে দিল, ক্লিন করে দেওয়ার পরে আমাদের জন্য নাস্তা করেছিল, রাতের খাবারের ব্যবস্থা করেছিল। তারপরে আমার বন্ধু তাকে বলেছিল যে ওই রুমের যে টিভিটা আছে ওইটা ওদেরকে ঠিক করে দিও এবং ওদের যা লাগে প্রয়োজনীয় যখন যা চায় তুমি কিন্তু তাদেরকে দিবা, কারণ যেহেতু সেই ঢাকা থেকে আসছে আর মাহবুব আমার অনেক পুরনো বন্ধু। তা আমার যে বন্ধুটার সাথে ঘটনাটা ঘটল তার নাম হলো রনি। আমরা সাধারণত রাত্রে প্লে কার্ড খেলে 2টা বাজে আমরা ঘুমাইতে যাই, তো একটা রুমের ভিতরে 2টা খাট, 2টা খাটে একটা খাটে আমরা 3 জন আর একটার মধ্যে 2 জন। যে বন্ধুটার সাথে আমার এই ঘটনাটা ঘটলো ওই বন্ধুটা 2 জনে একটা খাটে ছিল। তো আমরা যখন ঘুমাইতে ছিলাম বাট আমার বন্ধুটা একবার একটা চিল্লানি দিয়েছিল, আমরা মনে করলাম কে চিল্লানি দিল, কিন্তু দেখলাম যে ঘুমায় আছে। তারপরে আমরা আবার ঘুমাই পড়লাম, যেহেতু অনেক রাত গভীর রাত, আর গভীর রাতে সাধারণত বাহিরের যে আওয়াজ সেটা যদি একদম ক্ষুদ্র হয় অনেক জোরে শোনা যায়। তেমনি ভাবে আমার সেই বন্ধুকে যে ঘটনাটা ঘটলো তাকে পা ধরে দরজাটা একটু ফাঁক করে তার পা ধরে টান মেরেছিল, যার জন্য সে এরকম চিল্লানি মারছিল। চিল্লানি মারার পরে তখন দেখলো যে কেউ নাই, যখন আমরা উঠে গেলাম তখন দেখলাম যে ওই কান্না করতে আছে। তার নাম বললাম কিরে তুই কান্না করিস কেন, বলে যে ভাইয়া আমার পা ধরে কে যেন টান দিয়েছে, এই রুমের ভিতরে কে আসবে, আমরাই তো 5 জন। তারপর আমি করলাম কি সেই কেয়ারটেকারকে একটু ডাকলাম যে আঙ্কেল আপনি একটু এদিকে আসেন তো, সে দরজাটা দেখেন তো যে এরকম কোনো লাগানোর পরে কোনো গ্যাপ থাকে কিনা বা কোনো কিছু বাহিরে থেকে দেখা যায় কিনা। তো ওই আঙ্কেলটা সবকিছু চেকিং করে বলল যে না কিছু তো দেখাও যায় না আর নাই। তারপর আমরা বললাম যে ঠিক আছে বন্ধু তুমি একটু সুরা পড়ো, আমরাও সুরা পড়ি, যে যতটুকু জানো পড়ে বুকে ফুঁদে ঘুমাই পড়ো। আমরা ঘুমাই পড়ছি, ঘুমানোর একটা পর্যায়ে হয়তো 2:45 হবে রাত, আমার সেই বন্ধুটাকে বিছানা থেকে উঠাই নিয়ে গেছে। আমাদের রুমের দরজাও লাগানো আছে আর আমরা 4 জন বন্ধু ঠিকভাবে নিজেদের একদম চিন্তামুক্তহীনভাবে ঘুমাইতেছি বিছানায়। কিন্তু সকালে উঠে আমরা যখন সকালে 10:30 সময় ঘুম থেকে উঠি এখন সে আমার ওই বন্ধুটাকে পাই না। তা আমরা না পাওয়ার পর একটা সময় চিন্তা করি হয়তো ওয়াশরুমে গেছে অথবা শাওয়ার করতে গেছে। তা আমরা সবাই একটু চিন্তিত, আবার বললাম যে না চলে আসবে, আবার মনে করলাম হয়তো মাজার কাছে, যেহেতু সাপরান মাজারটা কাছে মাজারে চলে গেছে। তারপরে আমরা 4 জনে ফ্রেশ হয়ে বের হলাম আর ওই কেয়ারটেকারের কাছে আমরা এই ঘটনাটা বললাম যে আমার বন্ধুর সাথে রাতে এরকম একটা ঘটনা ঘটেছিল। আর পরে আবার আমরা যখন উঠলাম কিছুই দেখলাম না, কিন্তু রাত্র 2:45 সময় আমার বন্ধুটাকে নিয়ে গেছে, দরজাও লাগানো আছে গেটও বন্ধ আছে, কিন্তু কিভাবে নিয়ে গেল আমরা নিজেও বলতে পারি না। এইটা কেয়ারটেকারকে আমরা বলে রাখলাম আর কেয়ারটেকার বলল যে আসলে ভাইয়া আমাদের এই বাড়িটা অনেক দিন ধরে অপরিষ্কার ভাবে পড়ে আছে, যেহেতু বাড়ির মালিক নাই, তারা সবাই লন্ডনে থাকে, এখন ঘটতেই পারে। তা আমি বললাম, আঙ্কেল তাহলে আপনি আমাদের একটু সহযোগিতা করেন, যদি এখানে কোনো হুজুর থাকে অথবা যদি আমার এই বন্ধুটাকে কেউ দেখে তাহলে একটু আমাদের কাছে নিয়ে আসতে বলেন। তা আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিলাম। তারপরে আমরা যখন সকালে নাস্তা করব, তখন প্রায় 10:45 চলে আসছে। তা আমরা নাস্তা করার জন্য ওর জন্য অপেক্ষা করতেছিলাম। আমরা চারজনে বললাম, চল তো আমরা দেখি ওই আমার বন্ধুটারে পাই কিনা, মাজারের ওখানে গেছে কিনা। আল্লাহরই কি ইচ্ছা, আমরা যখন ওই মাজারটা আবার একটু উপরে, সেটা হলো পাহাড়ের একটু উপরে, সাপরান মাজারে হয়তো যারা গিয়েছে তারা হয়তো বুঝতে পারবে যে সেই মাজারের মাঝখানে একটা বিশাল বড় গাছ আছে, বাট অনেকে অনেক নামে পরিচিত বা চিনে, বাট আমার মনে হলো যে গাছটা আসলে আমি নাম জানি না, কিন্তু অনেক বড় এবং পুরানো। ওই গাছটার চতুর্দিক দিয়ে পাকা করা আছে এবং সেখানে মোমবাতি আগরবাতি লাগায়, অনেকে অনেক রকম নিয়ত করে সেখানে লাগায়। কিন্তু আমরা যখন ওই মাজারটার উপরে গেছি, ঠিক আমরা দেখতেছি যে আশেপাশে আছে কিনা, কিন্তু আমার বন্ধুটা সেই গাছের উপরে বসে আছে, হাসতেছে এবং আমাদের দেখে ডাকতেছে যে এই যে আমি কিন্তু এই উপরে আছি। তা আমরা বলি, হাই হাই তুই উপরে গেলি কিভাবে, আমরা ভয় পাচ্ছি। কিন্তু সেই গাছটার উপরে যে গেল এবং বসে রইল, এখন আমি বলি যে তুমি তাড়াতাড়ি গাছ থেকে নেমে আসো, কারণ তোমার জন্য আমরা চিন্তা করতেছি, সারা রাত ঘুমাইছিলাম, হয়তো বুঝতে পারি না একটা সময় তোমার প্রবলেম হলো, সেই সময়টা আমরা সবাই তোমাকে সাপোর্ট দিলাম, কিন্তু এখন তুমি এই বড় গাছটার উপরে কিভাবে গেলা, তুমি নেমে আসো। সে শুধু হাসেই, শুধু হাসে। তো আমরা সবাই বলি, ওই এলাকার যারা আছে, আশেপাশে যারা আছে, মাজারের যে খাদিম আছে, তাদেরকে আমি বললাম যে ভাই আমাদের একটু সহযোগিতা কর, আমরা ঢাকা থেকে আসছি, এই আমার এই বন্ধুটা রাতে হঠাৎ করে রুম থেকে এরকম হয়ে যায়, কিন্তু এখন দেখি সেই গাছের উপরে বসে আছে। তখন খাদিম বলল, চিন্তার কারণ নাই, আমরা দেখতেছি বিষয়টা। আর সে একটা জিনিস করতেছে, তার একটা ব্যাড হ্যাবিট যেটা দেখছি, অভ্যাস, খারাপ অভ্যাস, সে শুধু থুতু আমাদের গায়ে ফেলতেছে। কিন্তু আমরা যখনই থুতু ফেলে তখন আমরা একটু সরে যাই, আবার যখন সে হাসে তখন কাছে এসে দাঁড়াই। তখন ওই ওই মাজারের মসজিদের একজন বড় আলেম ছিল, আলেমকে ডেকে নিয়ে আসলো। ডেকে নিয়ে আসার পরে আমরা তাকে এই বিষয়টা বললাম যে আমরা এরকম পাঁচজন বন্ধু মিলে ওই আম্বরখানা রোডে আমার এক ফ্রেন্ডের বাসায় রুমে ঘুমাইছিলাম, রাত করে দেখি যে আমার সেই বন্ধুটা নেই। এখন আমরা যখন আসছি এখানে দেখতেছি যে আমার বন্ধুটা সেই গাছে বসে আছে। এখন আমরা চাচ্ছি তাকে সেই গাছ থেকে নামানোর চেষ্টা করছি, কিন্তু আমরা তো পারছি না, আপনারা আমাদের একটু সহযোগিতা করেন। তখন ওই মাওলানা সাহেব বললেন, কোনো চিন্তা করেন না, আমি দেখতেছি বিষয়টা। উনি করলেন কি, বলল যে আপনারা একটা বোতল পানি নিয়ে আসেন আমার কাছে। তখন আমরা বোতলের মাম একটা বোতল পানি কিনে দিলাম। উনি করলো কি, পানিটা ছুড়া পড়ে কি বলো, বললো যে আপনারা নিজে হাতে এই গাছটার চতুর্দিকে ছিটাই দেন পানিটা। যখন ছিটাই দিলাম আল্লাহ পাকের ইচ্ছায়, আমার বন্ধুটা দেখি যে আস্তে আস্তে সেই গাছ থেকে নেমে আসলো, কিন্তু নামার সময় সে কিন্তু সুস্থ। আর যখন সে নেমে গেল তখন সে সেন্সলেস হয়ে গেল, আমরা ধরলাম, ধরে দেখি সে অজ্ঞান। পরে সাথে সাথে আমরা পাশের একটা হসপিটালে তাকে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে তাকে পরীক্ষা নিরীক্ষা যত ধরনের ট্রিটমেন্ট আছে ডাক্তার করতে থাকলেন, আর আমরা অপেক্ষা করতে থাকলাম। কিন্তু এখানে একটা বিষয় হলো, তাকে এতগুলি পরীক্ষা নিরীক্ষা করলো, মানুষের ভিতর অনেক সময় অনেক রোগ রোগ ধরে, কিন্তু ডাক্তার বললো যে ওনার কোনো অসুবিধা নাই, উনি একদম পুরাই ফাইন এবং তার কোনো রকমের আমরা অসুবিধা পাই নাই, কিন্তু সে অজ্ঞান হয়ে গেছে। কিন্তু আমার বন্ধুকে যখন আমরা রুমে নিয়ে গেলাম, ওকে ওই ঘটনাগুলি জিজ্ঞেস করলাম, কিন্তু আমার বন্ধু সেই ঘটনাগুলি বলতেই পারলো না। সে আরো বলে, ধুত তোমরা সব মিথ্যা কথা বলো। তা আমরা বললাম যে না বন্ধু, তোমার জন্য আমরা নাস্তা করি নাই, তারপরে তোমার জন্য আমরা ঘুরতে বেরোতে যেতে পারি নাই, কারণ আমরা এখান থেকে শাহজালালে যেতে চাইছি, ডাউন টাউন যেতে চাইছি, তারপরে আমরা জাপলুং এ যেতে চাইছি, কিন্তু এই তোমার এই কারণটার জন্য কিন্তু আমরা আজকে যাই নাই, কিন্তু আমাদের ঢাকা থেকেই প্রোগ্রাম করা ছিল যে আমরা তোমাকে নিয়ে এই বিভিন্ন জায়গায় ঘুরবো, আমরা সবাই ঘুরবো, একটা মজা করব, কিন্তু হঠাৎ করে তোমার সাথে কি ঘটনাটা ঘটে গেল। তারপর আমার বন্ধুত্বটি নিজেও বলতে পারে না এবং তার সাথে যে ঘটছে স্বীকারও করে না। তারপর যে হুজুর আমাদেরকে পানি পড়া দিল, ওনার কাছে আমরা আবার গেলাম যে আমরা আসলে ঢাকা থেকে আসছি, আমার বন্ধুটার সাথে এরকম ঘটনা কেন হলো? তো মাওলানা সাহেব বলল যে কোনো একজন লোক আমার কাছে আপনারা আসেন। তো এখন আমরা যখন চলে গেলাম, চলে যাওয়ার পরে মাওলানা সাহেব আমাকে বললেন যে আপনার এই বন্ধুর সাথে আপনি ঢাকা থেকেই এই আচরণটা হয়ে আসছে, হয়তো আপনারা বুঝতে পারেন নাই। যেহেতু আমরা স্লিপার বাসে সিলেটে গিয়েছি, কারণ স্লিপার বাসের সিটগুলি সিঙ্গেল সিঙ্গেল সিট, একজন উপরে একজন সাইডে সাইডে থাকে। যাই হোক, তারপরে বললো যে আপনার বন্ধুর সাথে ঘটনা আবার ঘটতে পারে, হয়তো আপনারা একটা কাজ করেন, আমার কাছে একটু সরষের তেল নিয়ে আসেন, আমি তেলটা পরে দেই, তার গায়ে মাখাই দিবেন, তারপরে এই জিনিসটা তার সাথে হবে না। কিন্তু এখানে একটা বিষয়, আমরা অনেক ভয় পেলাম যখন তেলটা আমার বন্ধুর গায়ে মাখাতে গেলাম। সে এমন একটা আচরণ করলো, হিংস্র আচরণ, মানে আমাদের গার মধ্যে ধরে মনে হয় যেন আমাদের গা থেকে মাংসগুলো নিতে চায়। আমার গায়ের লুমগুলো এখনই শিউর উঠছে। আর তিনটা বন্ধু তো দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। আমি তাকে ঝাপসাই ধরলাম যে তুমিও মানুষ আমিও মানুষ, তোমার সাথে আমি তোমাকে ধরেই রাখবো। তারপর আমার বন্ধু অনেক চিল্লাচিল্লি বললো, করলো, করার পর আমি আমার শক্তিতে, আমার পাজরের যত শক্তি আছে শক্তির জোরে তার সারা গায়ে আমি সেই তেলগুলি মালিশ করে দিলাম। যখন মালিশ করা শেষ হয়ে গেল, আমার বন্ধুটা আবার সেই সেন্সলেস হয়ে গেল, গা ঘুমায় পড়লো। আমি আবার দৌড়ে মাওলানা সাহেবের কাছে গেলাম যে তেল দেওয়ার পরে সে তো এরকম হলো, কয় চিন্তার কোনো কারণ নাই, এটা হলো তার সাথে যে আশ্রয়টা করেছিল সেই আশ্রয়টা জায়গা পাই নাই, বিদায়, তাকে অজ্ঞান করে তারা চলে গেছে। আপনারা কিন্তু তেলটা মাখা বন্ধ করবেন না, সে যখন জাগ না হবে তখন আবার মেখে দিবেন। এই ছিল আমার বন্ধুর সাথে ঘটে যাওয়া প্রথম ঘটনা সিলেট আম্বরখানা।
অলরাইট, সিলেটের একটা ঘটনা শুনছিলাম, সিলেটের আম্বরখানার ঘটনা। আজকে সিলেটের কি কেউ নেই আমাদের সাথে, একটু কাইন্ডলি আমাদেরকে কমেন্ট সেকশনে একটু জানাবেন বা হচ্ছে টেক্সট করতে পারেন JFM স্পেস দিয়ে নাম লোকেশন, তারপর হচ্ছে আপনার টেক্সট, আপনি সিলেটের কোথা থেকে শুনছেন এই মুহূর্তে আমাদেরকে। তবে হ্যাঁ, ঢাকা কুমিল্লা চট্টগ্রাম এই মুহূর্তে সরাসরি ফ্রিকোয়েন্সির মাধ্যমে কিন্তু আপনি আমাদের সাথে যুক্ত রয়েছেন, অনেকেই রয়েছেন, যেমনটা হচ্ছে আলী প্রেমান আছেন আমাদের সাথে, মাহবুব রব্বানী বলছেন খুব ভালো লাগছে আজকে, সঞ্জিদা খান লিখেছেন আমাদেরকে তিনি শুনছেন এই মুহূর্তে ময়মনসিং থেকে এবং আজকের ঘটনাগুলো ভালো লাগছে। নিপা বলছে তার বাড়িতে একটা কুয়া আছে, যে কুয়া থেকে প্রায় সময় সে বিভৎস রকমের শব্দ এবং কখনো কখনো কান্নার শব্দ শুনতে পান, এবং পেশায় তিনি একজন চিকিৎসক এবং তিনি বিশ্বাস করেন যে দুনিয়াতে কিছু না কিছু প্রতিনিয়ত ঘটছে আমাদের আশপাশে। এক্স্যাক্টলি, তা তো ঘটছেই, আমার আশপাশে, আপনার আশপাশে, আমাদের সবার আশপাশে কিছু না কিছু কোথাও না কোথাও ঘটছে। ধরে নিলাম আমি যেখানটায় এই মুহূর্তে বসে আছি, খালি চোখে হয়তোবা আমি বা সঞ্জয় বা আমাদের সামনে আমাদের গেস্ট যিনি রয়েছেন মাহবুব ভাই, আমরা হয়তোবা কেউই কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু এমন হতে পারে যে কেউ হয়তো আমাদেরকে খুব নিবিড় ভাবে দেখছে, হলেও হতে পারে। অনেকে রয়েছেন, যেমনটা সোনিয়া আছেন আমাদের সাথে, লিখেছেন আমাদেরকে এই মুহূর্তে, মুন্না খান এবং আছেন আমাদের সাথে, মমিনুল হক জয়েন করেছেন, আছেন আমাদের সাথে নাদিম ভাই, এবং আচ্ছা তিনি ট্রাভেল করতে ভালোবাসেন এবং তার কাছে বেশ কিছু স্টোরি রয়েছে, সো মোস্ট ওয়েলকাম। সো আপনিও নেক্সট এপিসোডে আমাদের সাথে আসতেই পারেন, রাইট? JFM স্পেস দিয়ে নাম লোকেশন, তারপর কথাবার্তাগুলো লিখে সেন্ড করবেন 26969 নাম্বারে। JFM তখনই লিখবেন যখন আপনি গল্পের ফিডব্যাক জানাবেন, যেমন এহসান ভাই গল্প বলে গেল, মাহবুব ভাই গল্প বলছে, গল্পগুলো কেমন লাগছে সেই ফিডব্যাকটা জানানোর জন্য JFM, রাইট? এবং যদি মাহবুব ভাইয়ের মতো বা এহসান ভাইয়ের মতো আপনি পরবর্তী পর্বে আসতে চান, খুবই সহজ একটা ব্যাপার, দুইয়ের অধিক ঘটনা থাকতে হবে। দ্বিতীয়ত, আপনি যদি ভাই স্কুল স্টুডেন্ট হন বা মাদ্রাসা স্টুডেন্ট হন, আপনার মাদ্রাসার কর্তৃপক্ষের অনুমতি বা বাবা মায়ের অনুমতি যদি থেকে থাকে তাহলে ভাই রেজিস্ট্রেশনটা করবেন। আদারওয়াইজ আপনাকে ফোন কল দেওয়ার পর আপনি বলবেন যে আমাকে তো আসলে আসতে দিবে না, আমার প্যারেন্টস তো আসলে চাচ্ছে না আমি যাই। সো রেজিস্ট্রেশন তারাই করবেন যারা 100% ডিটারমাইন যে না এখানে এসে গল্পগুলো বলবেন, তারাই শুধুমাত্র রেজিস্ট্রেশনটা করবেন পরবর্তী পর্বে আসার জন্য। মাহবুব ভাই এখন আমরা কোথাকার ঘটনা শুনছি আপনাকে?
আমি আমার দ্বিতীয় ঘটনা বলবো, এটাও সিলেটের ঘটনা। সত্যিকার অর্থে আমি আগেই বলেছি আমি ঘুরতে ভালোবাসি, বিভিন্ন জেলায় যেতে ভালোবাসি, গ্রামগঞ্জের বিভিন্ন বিষয় আমি দেখতে পছন্দ করি, গ্রামের সহজ সরল মানুষের সাথে মিশতে পছন্দ করি। ইভেন সপ্তাহের একটা দিনের অপেক্ষায় আমি প্রতিদিনই থাকি। এই বৃহস্পতিবার আমার পরিবারের সবাইকে নিয়ে আমি জাগো FM 94.4 ভূতের গল্পর জন্য রাত্র 10টা পর্যন্ত অপেক্ষা করি, হয়তো ওদিনকার খাবারটাও দেরি করে খাই, জানি যে খাবার খেলে ঘুমায় পড়ব, যার কারণ দেরি করে খেয়ে এই ভূতের গল্পটা শুনে তারপরে খাবার খেতে থাকি। আজকে আমি দ্বিতীয় ঘটনা বলবো আমার, সেই সিলেট শ্রীনগর। আমরা অ্যাকচুয়ালি জাফলনের দিকে যাওয়ার যে রাস্তাটা তার মাঝখানেই পড়ে শ্রীনগর একটা জায়গা আছে, সেখানে বিশাল একটা ইউনিভার্সিটি আছে, সেখানে আমার একটা ফ্রেন্ড সার্কেল আছে। আমরা বিশেষ করে যখনই ঘুরতে যাই বিভিন্ন জেলায় আমাদের যে কানেক্টেড ফ্রেন্ড গুলো থাকে তাদের সাথে প্রথমে যোগাযোগ করি, হয়তো তাদের সাথে কানেক্টেড না পেলে আমরা হোটেলে থাকার চেষ্টা করি। এখন ওইখানে একটা ডাক বাংলা আছে শ্রীনগর, তো ওইখান থেকে অনেক দূরে, তামাবিল বর্ডারটা অনেক দূর এবং জাফলং অনেক দূরে। তা আমরা ওখানে যাওয়ার পরে সন্ধ্যা হয়ে গেল, তখন আমার বন্ধুরা সবাই বলল, দোস্ত আমরা তো জাফলং যাবই, তামাবিল যাবই, তবে আজকে এই যে এখানে যে একটা ইউনিভার্সিটি আছে এবং ডাক বাংলা আছে, গেস্ট হাউস, আমরা আজকে রাতটা না হয় এখানে স্টে করি। তখন আমি বললাম ঠিক আছে, কোনো অসুবিধা নাই, আমরা এখানে স্টে করব। তারপর আমি যেমন রিসেপশনে গেলাম, যে বললাম যে আমরা ঢাকা থেকে আসছি পাঁচ বন্ধু, আমরা আজকে এখানে স্টে করতে চাই, আপনাদের চার্জ কত এবং কিভাবে কিভাবে সিস্টেম আপনাদের আমাদের একটু বলেন। তখন বললেন যে আপনারা বড় রুম নিতে পারেন, ছোট রুম নিতে পারেন, সিঙ্গেল বেড নিতে পারেন, আবার নিজেরা রান্না করেও খেতে পারেন, অথবা আমাদের থেকে তৈরি খাবার আপনারা অর্ডারে নিতে পারেন, এখানে ফাস্টফুড আছে, বার্গার আছে। তা আমি বললাম ওকে ফাইন, তাহলে আমরা এখানেই থাকবো। তখন আমরা ওই একটা রুম নিলাম, বড় রুম, দুইটা সিট, ওখানেও দুইটা খাট, ঠিক একটা খাটে আমরা তিনজন আর একটা খাটে দুইজন। কিন্তু এই যে আম্বরখানা আমার বন্ধুর সাথে যে ঘটনাটা ঘটলো, ওই বন্ধুকে আমাদের সাথে নিলাম, চিন্তা করলাম হয়তো ওর সাথে একটা ঘটনা ঘটে গেছে, তুই আমার সাথে থাক আর অন্যরা আরেকজন ওর সাথে থাকুক। কিন্তু ওই দিন ঘটনাটা আমার সাথেই ঘটে গেল, আমি বুঝেই উঠতে পারলাম না যে আমার সাথে এরকম ঘটনা ঘটবে। বাট আমি বিশ্বাস করতাম বা আমি জানি, অনেক সময় বাবা মার কাছ থেকেও শুনেছি যে ভূত এবং জিন নামে কিছু একটা অভয় আছে, হঠাৎ করে অনেক সময় অনেক মানুষকে আক্রমণ করে এবং মানুষের সাথে মানুষের ছল ধরে, বিড়ালের ছল ধরে এবং বিভিন্ন পশু এবং পাখির ছল ধরে এবং মানুষের রূপে ডাকে। ওই দিনকে ঠিক তেমনি ভাবে আমার সাথে একটা ঘটনা ঘটলো। ওই দিনকে আমরা করলাম কি, প্লেইং কার্ড না খেলে লুডো খেলতেছিলাম, যেটা মোবাইলে এখন গেম হিসেবে আমরা ডাউনলোড দিয়ে খেলি। তা আমরা চার বন্ধু খেলতেছি আর এক বন্ধু বলে যে আমি খেলবো না, তো আমি দেখবো। তো খেলতে খেলতে ওদিনকেও আমাদের রাতটা প্রায় আড়াইটা তিনটার মতো বেজে গেছে। তো বললাম যে ঠিক আছে দোস্ত, আমাদের তো আর কাজকর্ম নাই, এর জন্য অনেক রাত, আমরা খাবারটা রাতের খাবারটা শেষ করি খেয়ে তারপরে আমরা তারপরে ঘুমাই পড়ব। কিন্তু এই যে লুডো খেলার আগ মুহূর্তে আমরা একটা আলোচনা করেছিলাম যে আমরা কালকে কোথায় কোথায় যাব, কি করব, এই যে আলোচনাটা হয়েছিল, এই আলোচনাটা সে জিন বলি আর ভূত বলি বা অভয় বলি, তারা কিন্তু এই জিনিসটাকে নোটিং করেছিল এবং আমার নামটাও মনে রেখেছিল যে মাহবুব। তা আমরা যখন পুনে তিনটার সময় ঘুমাইতে যাই, চোখটা লেগে আসছে, ওই সময় আমার সেই আরেক বন্ধু শহীদুলের কণ্ঠে আমাকে বলল, মাহবুব সকাল হয়ে গেছে তো, এত ঘুমাস কেন, চল আমরা সেই তামাবিল যাব, জাফলং যাব, সাদা পাথর যাব, পানিতে ওইখানে নৌকায় চড়ব, পাহাড়ে যাব। তা আমি অ্যাকচুয়ালি আমার একটু ভুল হইল, আর ওইটা তো ভুল করেই ফেলো ওরা, যে রাত আমরা পুনে তিনটায় শোয়ার পরে কি করে এত তাড়াতাড়ি ভুল হয়ে যায়, সেই জিনিসটা কিন্তু আমার মাথায় ছিল না। তা আমি দেখি যে উঠে যে আমার ছিটে কেউ নাই, আমি তাড়াহুড়া করে ফ্রেশ হয়ে নিলাম, তারপরে প্যান্ট শার্ট পরে আমি করলাম কি, দরজাটা খুলেই চলে গেলাম। আমি যে যাচ্ছি আমার কাছে মনেই হচ্ছে যে সামনে আসলে একদম পরিষ্কার, কিন্তু অন্য বন্ধু কাউকে দেখছি না। কিন্তু ওই সময় আমার মনে পড়তেছে না যে আমি যে একটা ভুল রাস্তায় বা ভূতের পাল্লায় পড়ে আমি যে রুম থেকে বের হয়ে গেছি, এই জিনিসটা কিন্তু আমার মনে আসতে ছিল না এবং মাথায়ও ছিল না। কিন্তু 3 কিলোমিটার রাস্তা যখন আমি গেলাম, ওই জায়গাটা অ্যাকচুয়ালি পাহাড়ি এলাকা, চতুর্দিকে দেখা যায় যে ইন্ডিয়ানটার মাঝখানে হলো সিলেট শহরটা, অথচ যারা এই পঙ্খনভাবে জিনিসটা রিসার্চ করবে দেখা যাবে যে চতুর্দিকে ইন্ডিয়া, মাঝখানে হলো সিলেট শহরটা। আমি এই জিনিসগুলি দেখতাম যে ওই খাসিয়া নামের এক লোক আছে, তারা সেই পাহাড়ের উপরে ঘর বাড়ি, তারপরে গাড়ি টাড়ি চলে, তারপরে লোকজন ওখান দেখা যায় যাচ্ছে। যাই হোক, তারপরে আমাকে এরকম করে যখন আমি রুম থেকে বের হয়ে গেলাম, আমি যখন পাহাড়ের কাছাকাছি গেছি গা, তখন আমার মনে হচ্ছিল যে আমি একটা ভুল রাস্তায় চলে আসছি বা আমার কোনো একটা প্রবলেম হচ্ছে। কিন্তু ওই সময়ে আমি যখন রুম থেকে বের হলাম, জায়গাটা এবং রাস্তাটা অনেক ফর্সা, মনে হলো সূর্যের আলোতে আলোকিত হয়ে গেছে গা। কিন্তু যখন আমি পাহাড়ের কাছে গেলাম, যে অনেক গাছগাছরা পরিপূর্ণ, উঁচা ছোট বড় গাছগুলি দেখতে পাই কিন্তু কোনো মানুষ দেখতে পাই না, তখন আমার মনের ভিতরে একটা ভয় ঢুকে গেল। তখন আমি যে আমার সেই রুমের দিকে আসব সেই শক্তিটা আমি হারাই ফেলছি। এখন আমার শুধু ঘাম দিতেছে শরীরে এবং বলতেছি যে আল্লাহকে ডাকতেছি যে আমি হয়তো একটা ভুল পথে চলে আসি, এখন আমি কি করব কি করব। তারপরে আমি অনেক চিন্তা ভাবনা করে আমার সেই রাস্তাটা আমি তখন ভুলে গেলাম। ভুলে যাওয়ার পরে আল্লাহরই কি ইচ্ছা, তার কিছুক্ষণ মধ্যেই ফজরের নামাজের আজান শুরু হচ্ছে, আজানটা আমার কানে আসে। কিন্তু কানে আসার আগ মুহূর্ত পর্যন্ত আমি সবকিছু হারাই ফেলছি। যখন আজানটা আমার কানে আসে তখন আমি ওইখানেই পড়ে গেছি, পড়েই রয়েছি। আমার বন্ধুরা ওরা যখন সকালে উঠছে ঘুমে থেকে তখন আমাকে এরকম খোঁজাখুঁজি করতেছিল যে মাহবুব গেল কোথায়, মাহবুব এত সচেতন আমাদেরকে অ্যালার্ট করে দিছে, এখন তো আরে দেখছি না। কিন্তু আমি যে এই যে 4-6 কিলো রাস্তা হেঁটে, পায়ে হেঁটে কোন দিক দিয়ে সেই ঘাসের জমি, পাকা রাস্তা, পাহাড়ি রাস্তা ঘুরে ঘুরে আমি চলে গেছি, আমি নিজেও যাই না। পরে ছিলেটে একটা লোক আমার গলায় আবার আমার আইডি কার্ড ছিল, এবং আমরা সবসময় আমাদের ওই আইডি কার্ডটা, ভোটার আইডি কার্ড যেটাকে বলে, ন্যাশনাল আইডি কার্ড, আমরা সবসময় রাখি এবং আমার বন্ধুদেরকেও বলি। এবং অনেকে আমি এটা অবগত করি যে তোমার সাহায্যের একটি সম্বল হচ্ছে তোমার সাথে সবসময় ফটোকপি করে রাখো তোমার সেই আইডি কার্ডটা। সেই আইডি কার্ডের ঠিকানায় যেমন আমার বাড়িতে সাবারে ফোন দিয়েছে, কিন্তু তারা তো জানে যে আমি সিলেটে ঘুরতে গেছি, আমার সাথে আরো বন্ধুরা আছে, কিন্তু তাদের ডাউট ছিল যে হয়তো আমাকে বন্ধুরা মেরে ফেলছে। তারপর আমার তো তখন জ্ঞান নাই, সিলেটের সেই লোকের আমাকে ধরে একটা প্রাথমিক চিকিৎসালয় নিয়ে আমাকে ট্রিটমেন্ট দিয়েছে। তারপর আমি ওখান থেকে জ্ঞান যখন ফিরছি, আমি আমার এতটুকু স্মরণ আছে যে আমার নাম ধরে ডেকে বলছিল, এই তামাবিল যাইবা না মাহবুব, চলো সকাল থেকে এই পর্যন্ত ফর্সা হয়ে গেছে গা, তোমরা অনেক দূর রাস্তা, সাদা পাথর যাইবা, তারপরে নৌকায় চড়বা, তোমরা ঘুরবা না, এইটুকু আমার মনে আছে। এইটা হলো আমার জীবনের সাথে ঘটে যাওয়া সেকেন্ড ঘটনা।
অলরাইট, এবং অনেকেই রয়েছেন আমাদের সঙ্গে। আর ফেসবুকে দেখতে পাচ্ছি যেমনটা এই মুহূর্তে উসমান খাজা জয়েন করেছেন এবং যেটা বলছেন যে আজকের ঘটনাগুলো বেশ ভালো লাগছে। অনামিকা লিপি আছেন আমাদের সাথে, যেমনটা দেখতে পাচ্ছেন আমাদের সাথে এই মুহূর্তে নবনীতা জয়েন করেছেন এবং নবনীতা যেটা বলছেন সেটা হচ্ছে আজকে আমার জন্মদিন, সো উইশ মি শুভ জন্মদিন আপনাকে নবনীতা। হাসান তারেক আছেন আমাদের সাথে এই মুহূর্তে, মাহবুব বলছেন তার কাছে বেশ ভালো লাগছে গল্পগুলো। ওয়াহিবা আক্তার আছেন আমাদের সাথে দেখতে পাচ্ছি। ওয়াসিম খান বলছেন গত বা প্রায় 4 বছর যাবৎ আমিও সিলেটে থাকি এবং চাকরির সুবাদে থাকা হয়, এবং আম্বরখানা থেকে তিনিও যেটা শুনছেন এই মুহূর্তে, এবং অনেক সময় যেটা হয় যে তিনিও বেশ কিছু প্যারানর্মাল ঘটনা কখনো কখনো ফেস করে যান। ওকে, আফিয়া আছেন আমাদের সাথে ফ্রম মেহেরপুর থেকে শুনছেন তিনি আমাদেরকে অনলাইনের থ্রুতে, ভেরি গুড। তো আহমেদ তন্ময় আছেন আমাদের সাথে, রিমলাস হাবিব সহ মিঠু চক্রবর্তী জয়েন করেছেন। সো পড়ব আমরা এক এক করে কমেন্টগুলো নেওয়ার চেষ্টা করছি সবগুলো। সো যদি পরের পর্ব, জি নেক্সট এপিসোডে যদি আপনি এখানে আসতে চান, আপনার ঘটনাগুলো বলতে চান, সেক্ষেত্রে যেটা করবেন ঝটপট করে রেজিস্ট্রেশন করুন। রেজিস্ট্রেশন ছাড়া এখানে আসলে আসার কোন প্রসেস নাই। সো JFM না লিখে লিখবেন RBS, রাইট? JFM লিখে অনেকেই লিখছেন না আসতে চাই। সো JFM লিখে হচ্ছে আপনি কথাবার্তাগুলো বলবেন যে কেমন লাগে ভূত স্টুডিও বা কেমন লাগে জাগো FM বা আমাকে কেমন লাগছে সবকিছু। আর যদি আপনি নেক্সট এপিসোডে আসতে চান তাহলে লিখবেন RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন এবং প্রফেশন। কথাগুলো কোথায় লিখবেন? হোয়াটসঅ্যাপে যে, জি না, কথাগুলো আপনার মোবাইল ফোনের SMS অপশনে যে টাইপ করবেন RBS, তারপর নাম, লোকেশন, প্রফেশন লিখে পাঠাবেন 26969 নাম্বারে। আমরা এখন তৃতীয় ঘটনাটা শুনব মাহবুব ভাইয়ের কাছ থেকে। সো মাহবুব ভাইয়ের কাছ থেকে আমরা প্রায় আজকে 4টা ঘটনার মতো শুনতে চাই। সো মাহবুব ভাই, তৃতীয় ঘটনাটা কোথাকার ঘটনা?
তৃতীয় ঘটনা চট্টগ্রাম।
ওকে,
আমার নিজের সাথেই ঘটে গেছে। তার আগে আমি একটু বলতে চাই, ধন্য হয়েছি আমি, ধন্য সত্যিকার অর্থে। সফলতার চাবিকাঠি চেষ্টা করলেই হয়। আমি অনেক স্বপ্ন ইচ্ছা এবং সবসময় মনে প্রাণে বিশ্বাস করতাম যে আমার স্বপ্নটা আমি পূরণ করব। তাই আমি এই জাগো এফএম 94.4 এ ভূত স্টুডিওতে আসার জন্য অনেক আগ্রহ প্রকাশ করতাম। ঠিক আজকে আমি উপস্থিত হয়ে পেয়েছি, এর জন্য আমি অনেক আনন্দিত এবং আমার অপূর্ব ভাইকে অভিনন্দন আবার দ্বিতীয়বারের মতো, এবং তার সহকর্মী যে আছে তাকে লাল গোলাপের শুভেচ্ছা। আর আমি যে বসে বলতেছি আমার অনেক আনন্দ লাগছে, এবং আমি বলবো এই গল্পটা যারা শুনবে, আমার যারা শ্রোতা আছে এবং জাগো এফএম এর শ্রোতা যারা আছে তারাও আনন্দ পাবে। এবং অ্যাকচুয়ালি কর্মজীবনে শত ব্যস্ততার মাঝেও কিন্তু আমি এই জাগো এফএম এ সময় দেওয়ার চেষ্টা করি। এখন আমার সাথে তৃতীয় ঘটনাটা ঘটেছে হলো চট্টগ্রাম ষোলো শহর। এখন আগের চাইতে অনেক উন্নত হয়েছে চট্টগ্রাম শহর, আগে আমি অনেক ছিলাম এই ষোলো শহর, বাইজিদ বস্তামি, টাইগার পাস, এই জায়গাগুলি আমি খুব ঘুরে ঘুরে বেড়াতাম। কিন্তু এইবারে আমি যখন গেলাম, আমি নিজেই চট্টগ্রাম শহরটা আমার কাছে নতুন মনে হলো, যে আগের সেই 20 বছর আগের সেই চট্টগ্রাম আর 20 বছর পরের যে চট্টগ্রাম, আমি সেই রাস্তাগুলি চিনতে পারতেছিলাম না। যাই হোক, আমি মনে আছে যে আমার কোন কোন জায়গায় আমি ঘুরেছি, যেমন অলংকার, তারপরে আগ্রাবাদ হোটেলে আমি খেয়েছি, তারপরে আমি ষোলো শহর গিয়েছি, বাইজিদ বস্তামি গিয়েছি। যাই হোক, আমি যখন পাহাড়তলিতে নামলাম, আমরা এখান থেকে আসলে সাধারণত রাত্রি 11টার ট্রেনে চলে গেলাম চট্টগ্রামে। আর আমি আগেও বলছি আমরা ঘুরতে ভালোবাসি, একসময় আমি একা চলে যাই, একসময় বন্ধুদের নিয়ে যাই, আবার অনেক সময় দেখা যায় অনেকের অর্থনৈতিক ফাইন্যান্সটা প্রবলেম হয়, যেতে চায় না, বাট আমি ওইগুলি পিছনে না থাকি, আমার নিজের যতটুকু সমর্থন আমি চলে যাই। তারপরে পাহাড়তলি আমি নেমে গেলাম, ওইখান থেকে আমি একটা সিএনজি নিয়ে বললাম চলো আমি ষোলো শহর যাব, আমার ওই হোটেলটায় তোমরা নিয়ে যাবা। কিন্তু চট্টগ্রামে একটু প্রবলেম হয় কি, আমাদের যে ঢাকার যে কথাগুলো, চট্টগ্রামের লোকের সাথে কথাগুলো একটু প্রবলেম হয়ে যায়, বলতে গেলে ওদের একটা আঞ্চলিক যে ভাষা সেই ভাষাটার সাথে অনেক সময় বুঝে উঠতে পারি না। কিন্তু আমি ওই লোকটাকে বলেছি আমাকে ষোলো শহর নিয়ে যেতে, ষোলো শহর পর্যন্ত বুঝছে, কিন্তু আমি যে হোটেলটায় থাকবো প্যাসিফিক হোটেল, সেই হোটেলটার নাম সে হোটেল বলছি কিন্তু সে বোর্ডিং চিনে কিন্তু হোটেল চিনে না। আমি খুব বিভ্রান্তির মধ্যে পড়ে গেলাম, সে ঘুরতেই আসে ষোলো শহর ঘুরতে আসে, আমি সাইনবোর্ডে লেখা দেখতেছি হোটেল, উনি বলে যে হোটেল তো চিনি না বোর্ডিং চিনি। আমি বলি ঠিক আছে, আমি তোমাকে বলতেছি তুমি ওই বোর্ডিং এর সামনে রাখো, চলো আমি তোমাকে দেখাই দিই। যাই হোক, সেই বোর্ডিং এ গেলাম, তা আমার রুমটা পড়লো 4 তলায়। আমি সবসময় সাধারণত বিভিন্ন দেশে গেলো, বাংলাদেশে গেলো, 2 তলা বা 3 তলার উপরে আমি থাকি না, কিন্তু ভাগ্যক্রমে ওই দিনকে আমার পড়ে গেলো 4 তলায় রুমটা। রুমটা বেশ ভালো ছিল, কিন্তু রুমটা প্রবেশ করার সময় আমার মনের ভিতরে একটু খটকা লাগলো, যে আসলে হয়তো কোনো একটা অঘটন ঘটবে রুমের ভিতরে বা কি হচ্ছে, এরকম আমার কাছে একটু মনে হচ্ছিল। তারপরে ম্যানেজারকে বললাম যে ভাই আমার রুমটা একটু চেঞ্জ করে দাও, আমার ভালো লাগতেছে না। মানে আমি যখনই ওই রুমটার ভিতরে প্রবেশ করলাম, আমার কাছে কেমন যেন একটু বিভৎস ব্যাড স্মেল আমার নাকে আসলো, এবং আমার চতুর্দিকে মনে হয় যেন কি যেন একটা হয় বাড়ি খায়। মানে আমরা অ্যাকচুয়ালি আমি একটা দেখছি, আমি কুমিল্লাতে প্যারাডাইস পার্কে গিয়ে যখন আমি ওই ভূতের ঘরে ঢুকেছিলাম, ঠিক এই রকম মনে হয় যে ভূতের ছায়াগুলি আমার চতুর্দিকে আক্রমণ করার জন্য আসে। তখন আমি পিছে রুমে আর ঢুকি না, পরে ওনাকে বললাম তুমি আমার রুমটা একটু ভালো করে অ্যাসপেটে করে দাও। তো যাই হোক, ম্যানেজার এসে রুম বয় এসে আমাকে করে দিল। আর আমার ওই 4 বন্ধু বলে তুমি দোস্ত ভয় পাও কেন, তা আমি না দোস্ত, কিন্তু আমার একটা মাইন্ড আছে, কারণ আমি অ্যাকচুয়ালি আমার মা বাবার কাছ থেকে কিছু নির্দেশনা আমাকে দিয়েছে, যেমন ওই জায়গাটায় গেলে কিছু অঘটন ঘটলে ওইটার একটা নির্দেশনা একটা পাওয়া যায়। আমার ভালো মনে হচ্ছে না হোটেলটায়, তারপরেও আমরা রইলাম। তো ওই দিনকে আমরা আবার এই লুডোর পরিবর্তে আমরা ক্যারাম খেললাম, এই ইয়ের মধ্যে মোবাইলের মধ্যে আমরা ক্যারাম গেমটা খেললাম। খেলার পরে ওদিনকার রাত্র 4:30 বেজে গেল, তারপর আমরা ঘুমাইতে যাব, সবাই সবকিছু ঠিক করে নিলাম। ওই সময়টাই আমি বললাম যে দোস্ত তাহলে আমি একটু ওয়াশরুমে থেকে আসি, ফ্রেশ হয়ে তারপরে আমি ঘুমাই। তা আমার একটা অভ্যাস, আমি সবসময় যেখানেই থাকি যে অবস্থাতেই থাকি আমি অজুটা সবসময় আগে করে নিই, অজু করলে আমার শরীরটা একটু ভালো লাগে এবং ফ্রেশ লাগে। আমি যখন অজুটা করতে গেলাম, পানির টেপটা সারতে গেলাম, কিন্তু তখনই আমার এই হাতরা এরকম করে মনে হলো যে কি যেন একটা আমার হাতটা, আমি যতই চেষ্টা করি পানির টেপটা খোলার জন্য কিন্তু আমি আর খুলতে পারতেছি না। আমার হাতটা ধরে রাখছে এমন শক্তিতে যে আমি আমার মনে হচ্ছে যে আমার এই হাড্ডিটা ভেঙে যাবে। তখন আমি অনেক কান্না করতেছিলাম, কিন্তু আমার ওই চারটা ফ্রেন্ড তারা কিন্তু আমার কান্নাটা শুনতে ছিল না। আমি অনেক ভয় পেয়েছিলাম যে আমার এত চারটা বন্ধু ওরা পাশাপাশি অসত্য আমি এই ওয়াশরুমে। লাস্টে একটা পর্যায়ে আমাকে এমন একটা চর মারলো, ঠিক আমার চরটা মেরেছিল গালির এই দিকে, কিন্তু আমার চরটা মাথায় লেগেছিল। তখন আমি ঘুরে পড়ে গেছি গা, পড়ে যাওয়ার পর ওই পানির ট্যাপটা অন হয়ে গেছে গা। আমি সারাটা রাত সেই পানিতে ভিজা অবস্থায় ওইখানে আমি পড়েছিলাম। কিন্তু বন্ধুরা যখন সকালে নাস্তা করার জন্য 9টার দিকে উঠছে, দেখে আমি নাই, মনে করছে যে আমি হয়তো ওয়াশরুমে গেছি বা ফ্রেশ হব, শাওয়ার করব। কিন্তু এক বন্ধু কয় না তো মাহবুব তো এরকম না, ওই তো নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে। তখন ওরা এসে দেখে যে আমার গাটা পুরা বরফ হয়ে রয়েছে এবং আমার জ্ঞান নাই। তারপর ওরা ধরে তাড়াতাড়ি আমাকে চট্টগ্রাম ষোলো শহরে একটা স্বাস্থ্য কমপ্লেক্স ইয়ে আছে সরকারি, এই হসপিটালে নিয়ে গেল। তখন তারা আমাকে অক্সিজেন টক্সিজেন দিল, তারপরে আমাকে সবকিছু চেকিং করলো। চেকিং করার পরে বলে যে আপনারা যদি এই আর কিছুক্ষণ পরে দেখতেন বা বুঝতে পারতেন তাইলে অলরেডি ডেট হয়ে যেত। এটা ছিল আমার তৃতীয় ঘটনা।
অলরাইট, তিন তিনটা ঘটনা আমরা শুনছিলাম, এবং যেহেতু চট্টগ্রামে আমাদের ব্রডকাস্টিং চলছে এই মুহূর্তে, হালি শহর থেকে, ষোলো শহর থেকে, বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমরা প্রচুর SMS পাই, এবং হালি শহর থেকে কেউ এই মুহূর্তে শুনছেন কিনা আমাদেরকে জানাতে ভুলবেন না। এবং যে কোনো একটা হোটেলে ঘটে যাওয়াটা ঘটনা আমরা শুনছিলাম মাহবুব ভাইয়ের কাছ থেকে। মাহবুব ভাইয়ের কাছ থেকে আমরা তার শেষ ঘটনাটা শুনবো, বাট তার আগে যারা কমেন্ট করছেন তাদের কেউ একটু নিতে চাই। যেমনটা তাসনিম জাহান আছেন আমাদের সাথে, নুসাইবা সিদ্দিকা জয়েন করেছেন, আর কারা কারা রয়েছেন যেমনটা সিজুকা বলছেন তার কাছে বেশ ভালো লেগেছে আজকের গল্পগুলো, থ্যাংক ইউ সো মাচ। নাসরিন হুসাইন জয়েন করেছেন আছেন আমাদের সাথে এই মুহূর্তে, মিমময় জয়েন করেছেন আমাদের সাথে এই মুহূর্তে, আনিকা ইসলাম বিনতি এবং আছেন আমাদের সাথে, নুসরাত মনিরা জয়েন করেছেন, তাইফা আছেন আমাদের সাথে, আহসান আহসান ইসলাম জয়েন করেছেন, MD বাবু আছেন আমাদের সাথে। বাবু ভাই যেটা বলছেন, প্রায় গত দুটো এপিসোডে আপনাকে শুনছি, বেশ ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। মিম দেওয়ান আছেন আমাদের সাথে এই মুহূর্তে, আর অনেকে দেখতে পাচ্ছি, রনি আছেন আমাদের সাথে, আয়শা জয়েন করেছেন, তন্নি আছেন আমাদের সাথে, রাজু বলছেন যে তিনি প্রায় অনেকদিন হচ্ছে আক্রান্ত ছিলেন কালো জাদু দ্বারা, প্রায় দু মাস হয় তিনি এই মুহূর্তে সুস্থ রয়েছেন, দোয়া চেয়েছেন অবশ্যই। এবং আমরা সবসময় যেটা বলি যে ব্ল্যাক ম্যাজিক কিন্তু একটা পরিবার, একটা সোসাইটি, একটা জাতি, একটা দেশকে ধ্বংস করে দেয় এবং একটা মানুষকে ধ্বংস করে দেয়। সো প্লিজ কেউ কখনো এই ধরনের বাজে কাজে নিজেকে নিয়োজিত করবেন না। আছেন আমাদের সাথে তামান্না রহমান, মাইশা ইসলাম মিম জয়েন করেছেন, সৈকত ছিলেন আমাদের সাথে লাস্ট মোমেন্টে, ছিলেন আমাদের সাথে আরো অনেকেই। এবং শেষ ঘটনাটা শুনে টেক্সটে কারা কারা রয়েছেন সেই কথাগুলো পড়ে তারপরে আজকের মতো বিদায় নিব। মাহবুব ভাই, শেষ কোন ঘটনাটা শুনছি আমরা?
সর্বশেষ ঘটনা আমার নিজের সাথেই ঘটেছে, এটা হলো সৌদি আরবের ঘটনা। আমি আগেই বলি যে আমি সময় পেলেই বিভিন্ন দেশে ঘুরতে যাই। এইবার আমি সৌদি আরবে গিয়েছিলাম ফেব্রুয়ারিতে, ওই সময় ঘটেছিল। আমরা সাধারণত সৌদি আরব গেলে জেদ্দাতে থাকি, জেদ্দাটা হলো মূল সিটি এবং সেখানে থাকার হোটেল টোটেল সবকিছুই পাওয়া যায় অ্যাভেলেবল। ওইখানে একটা জাতি আছে নাইজেরিয়ান, কালো জাতি, কিন্তু ওদেরকে দেখলে সবাই ভয় পায়, আমরাও ভয় পাই, সৌদিয়ানরাও ভয় পায়, আমরাও ভয় পাই। কিন্তু সেই নাইজেরিয়ান লোকের রূপ ধরে আমার সাথে যে ঘটনাটা ঘটল, আমি যে হোটেলটায় ছিলাম আলজারা, সেটা হলো ষোলোতলা হোটেল, আমি ছিলাম হলো তেরোতলায়। যখন রাতে আমরা খেয়ে দেয়ে ঘুমাইতে গেলাম, অনেক বাঙালির সাথে, তারপর ইন্ডিয়ানের সাথে, তারপর ইন্দোনেশিয়াদের সাথে কথা টথা বললাম। যেহেতু আমি একা ছিলাম, আমি একটা সিঙ্গেল বেডই নিয়েছিলাম এবং সবার সাথে একটা মত বিনিময় করলাম যে আমি বাংলাদেশ থেকে বিভিন্ন সময়ে যখন আমি সময় পাই বিভিন্ন দেশে ঘুরতে যাই। তো একটা নেপালি আমাকে বলল যে দাদা, আপনি তো বিভিন্ন দেশ ঘুরেন, তাইলে চলেন আমরা একটু একসাথে চা খাই এবং একটু গল্প করি। তা আমি বললাম ঠিক আছে আসো নেপালি। তো গেলাম, যাওয়ার পরে শহর থেকে 4 কিলো দূরে হলো সাগরপাড়। তো আমি সাগরপাড়ে আমরা একটা ট্যাক্সি নিয়ে দুজনে চলে গেলাম। ওইখানে আসলে একটা প্রচলন আছে গাওয়া এবং খেজুর। তো গাওয়াটা সবাই খেতে পারে না, কিন্তু আমার অভ্যস্ত, আমি খেতে পারি এবং আমার কাছে ভালো লাগে। গাওয়াটা হলো এলাচি দিয়ে বানায়, সেই সাথে খেজুরটা খায়। গাওয়াটা অনেক তিতু, এই খেজুরটা দিয়ে খেলে সেই তিত ভাবটা থাকে না। তা আমরা প্রায় রাত্র দেড়টা পর্যন্ত সেখানে আড্ডা দিলাম সাগর পাড়ে, বারে ছিল বৃহস্পতিবার, পরের দিন জুমাবার। তো চিন্তা করলাম যেহেতু কালকে জুমাবার, হয়তো যদি রাত্র দেড়টা দুইটা পর্যন্ত থাকি কোনো অসুবিধা নাই। তা আমরা ওই দুইজনে শেষ করে ঠিক দেড়টার দিকে বললাম নেপালিকে, ঠিক আছে তাহলে তুমি তোমার জায়গায় চলে যাও, আমি আমার জায়গায় চলে যাচ্ছি। আমি যখন সাগর পাড় থেকে আমি ট্যাক্সি নিলাম না, চিন্তা করলাম একটু হেঁটে হেঁটে যাই, আমার আবার একটা অভ্যাস আছে, আমি অনেক হাঁটতে পারি, 7 কিলো 8 কিলো 10 কিলো রাস্তা আমি প্রতিদিনই হাঁটি এবং আমার হাঁটতে অনেক ভালো লাগে, দেশও আমি এরকম করি, বিদেশেও ঠিক এরকম করি। আমি যখন হাঁটতেছিলাম আমার মনে হয়েছিল যে আমার পিছন থেকে কে যেন আসছে, কিন্তু যখন আমি তাকাই আমার ডান দিক বাম দিক যখন আমি তাকাই কিন্তু আমি কিছুই দেখি না। আবার যখন আমি হাঁটতে থাকি আমার কাছে মনে হয় ফিসফিস করে কে যেন আমাকে বলে একটু দাঁড়াও একটু দাঁড়াও। তখন আমি যখন থেমে যাই, থেমে যেয়ে যখন আমি আবার দেখি তখন আবার আমি দেখি না। একটা পর্যায়ে আমি আমার যতটুকু ছুরা জানি দোয়া জানি পরে আমি বুকে ফু দিলাম, আয়াতুল কুরসি পড়লাম, পড়ার পর আমি হাঁটতেছিলাম হাঁটতেছিলাম ঠিক আমার শহরের কাছাকাছি যখন আমি যাব তখনই সেই নাইজেরিয়ান রূপের ব্ল্যাক ম্যান উঁচা লম্বা অনেক আমার সামনে এসে আমার বগলের তল দিয়ে হাত দিয়ে আমাকে উঁচু করে নিয়ে চলে গেল। আর আমি তখন কিছু বলতে পারবো না, কিন্তু আমাকে যে নিয়ে গেল যখন আমাকে ধরলো ওই জিনিসটা আমার মনে আছে। কিন্তু পরের দিন 12টা পর্যন্ত হোটেলের একটা মেয়াদ থাকে, যখন 12টা বেজে গেছে আমার একটা রিপোর্ট করতে হয় 10:30, সেই রিপোর্টটা আমি করি না, 11টা আমি রিপোর্ট করি না, অথচ আমার পাসপোর্ট আমার ব্যাগেজ সবকিছু হোটেলে রয়ে গেছে কিন্তু চাবিটা হলো আমার সাথে, কারণ চাবিটা আমি লক করি, চাবিটা আমার সাথে নিয়ে আসি। ওই চাবিটার অ্যাড্রেসে যেমন পুলিশ সকালে 9:30 দিকে আমার দেহটাকে দেখছে যে একটা মেন রাস্তার পাশে আমি পড়ে আছি, আমার কাছে পাসপোর্ট নাই কোনো কাগজ নাই কিন্তু হোটেলের চাবিটা আছে, তখন তারা ওই চাবিটা দেখে হয়তো হোটেলে ফোন দিয়েছে এবং বলছে, তখন তারা অ্যাম্বুলেন্স দিয়ে আমাকে জেদ্দা শহরে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আমাকে ওই সুলতান হসপিটালে ভর্তি করে তখন সেখানে ট্রিটমেন্ট চলে, ট্রিটমেন্ট চলার পরে একটা পর্যায়ে আমি সুস্থ হই। সুস্থ হওয়ার পরে আমাকে বলে, ডাক্তারে জিজ্ঞেস করে, পুলিশে জিজ্ঞেস করে, অন্যান্য লোকেরাও জিজ্ঞেস করে, আমি বলি আসলে আমি সাগর পাড়ে থেকে রাত্রে 1:30 দিকে বাসার দিকে যাচ্ছিলাম, হোটেলে যাচ্ছিলাম, প্রথমত মনে হলো যে আমার সাথে বা পাশে কেউ আছে, তারপরে মনে হলো ফিসফিস করে কে যেন আমাকে বলে একটু দাঁড়াও, তারপরে একটা পর্যায়ে দেখি যে আমার সামনে ইয়া বড় কালো একটা মানুষ এসে আমাকে ধরে উঁচু করে নিয়ে গেল। তারপরে আমি আর কিছু বলতে পারবো না, তারপরে হয়তো পুলিশ ভাইয়েরা বা ছদিয়ান আরবি লোকরা আমাকে সহযোগিতা করে হোটেলে তথ্য নিয়ে তারপরে আমাকে হসপিটালে ভর্তি করেছে, তখন আমি সুস্থ হলাম। এই ছিল আমার সর্বশেষ ঘটনা।
সো থ্যাংক ইউ সো মাচ মাহবুব ভাই, এবং মাহবুব ভাইয়ের কাছ থেকে আমরা বেশ কিছু ঘটনা শুনলাম। মাহবুব ভাইকে বিদায় দেওয়ার সময় হয়ে গেছে, খুব ভালো থাকবেন মাহবুব ভাই, এবং অসংখ্য ধন্যবাদ ভূত স্টুডিওতে এসে আপনার এই যে ঘটনাগুলো শেয়ার করার জন্য, খুব ভালো থাকবেন, থ্যাংক ইউ। এনিওয়েজ আছেন আমাদের সাথে আরো অনেকেই, যেমন facebook.com/jagofm এই পেজ আমাদের সঙ্গে জয়েন করবেন। এবং আবারও বলছি, যদি আপনি পরবর্তী পর্বে এসে আপনার ঘটনাগুলো বলতে চান, সিম্পলি যেটা করবেন মোবাইলের SMS অপশনে যে টাইপ করবেন RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন, আপনার প্রফেশন লিখে পাঠিয়ে দিবেন 2669 নাম্বারে। লাবণী আছেন আমাদের সাথে, বলছেন আজকের এপিসোডটা বেশ ভালো লাগছে। ডক্টর এজাজ আছেন আমাদের সাথে, সায়নী আছেন আমাদের সাথে, অদিতি শুনছেন তার কাছেও বেশ ভালো লাগছে, এদিকে আছেন আমাদের সাথে ধ্রুবতারা, এবং ধ্রুবতারা আছেন আমাদের সাথে প্রায় অনেকদিন যাবৎ, তিনি আমাদেরকে শুনছেন বাট কখনো এর আগে লেখেননি, আজকে লিখলেন, বাহ ধন্যবাদ। সো মাহবুব ভাইকে আমরা বিদায় দিচ্ছি, কিন্তু আরো একজন অতিথি অপেক্ষা করছে এবং তার কাছেও বেশ কিছু ঘটনা, তো ঘটনাগুলো শুনবো, বাট তার আগে ছোট্ট একটা বিরতি নিচ্ছি। চলছে ভূত স্টুডিও, ব্রট টু ইউ বাই প্রাণ পরোটা। প্রাণ পরোটা কি চিপস না বিস্কিট, বিস্কিট নাকি চিপস, মজার এই কনফিউশনটা চলতেই থাকবে, অ্যান্ড ট্রাই করবেন, খেয়ে জানাবেন কেমন লাগলো প্রাণ পরোটা। ছোট্ট বিরতির পর আপনার জন্য আমি ফিরছি, সঙ্গে থাকুন, শুনছেন এই মুহূর্তে ভূত স্টুডিও আর অপূর্বর সঙ্গে।
হ্যালো গাইস, দিস ইজ রাফসান ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না।
স্পাইসি এন্ড ক্রিস্পি, তাহলে তো এটা চিপস ব্রো, টেক্সচারটা একটু ডিফারেন্ট। এটা তাহলে বিস্কিট? নো ব্রো, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস ব্রো।
বাছাই করা আলু সাথে স্পাইসি সিজনিং এর টুইস্ট হলো গ্র্যান্ড পকোটা।
গাইস থামো, এটা চিপস নাকি বিস্কিট, কে বুঝে নাও। হ্যালো গাইস, দিস ইজ রাফসান ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। স্পাইসি এন্ড ক্রিস্পি, তাহলে তো এটা চিপস ব্রো, টেক্সচারটা একটু ডিফারেন্ট। এটা তাহলে বিস্কিট? নো ব্রো, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস ব্রো।
বাছাই করা আলু সাথে স্পাইসি সিজনিং এর টুইস্ট হলো গ্র্যান্ড পকোটা।
গাইস থামো, এটা চিপস নাকি বিস্কিট, কে বুঝে নাও।
Welcome back once again. Cholche Bhoot Studio brought to you by Pran Potata. সো প্রাণ পটাটা কি চিপস না বিস্কিট, বিস্কিট নাকি চিপস, এই যে কনফিউশনটা, মজার একটা কনফিউশন, সেই মজার কনফিউশনটা চলছেই। এর মধ্যে তৃতীয় যে গেস্ট, সেই গেস্ট কিন্তু আমাদের স্টুডিওতে চলে এসছে অলরেডি, এবং তার কাছ থেকে কিন্তু আমরা যেটা করবো সেটা হচ্ছে যে ব্রেকলেস কিছু ঘটনা শুনবো, রাইট? সো ব্রেকলেস কিছু ঘটনা শুনতে আই হোপ আপনার কাছে ভীষণ রকম ভালো লাগবে, এবং ঘটনাগুলো কেমন লাগছে আজকে সেটা কিন্তু ফিডব্যাক আপনি জানাতেই পারেন। অ্যান্ড নেক্সট এপিসোডে যদি আপনি আসতে চান সেক্ষেত্রে নিয়মটা আপনাকে বলবো, বাট তার আগে দেখা যাক কারা কারা রয়েছেন। রফসান আহমেদ পাভেল আছেন আমাদের সাথে, ঘটনাগুলো বেশ ভালো লাগছে। একা বাসায় একা একা খুব একটা ভালো লাগছিল না, বাট জাগো এফএম অ্যাজ আ বন্ধু আমার সঙ্গে খুব ভালো কোম্পানি দিচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। ফুয়াদ হাসান আছেন আমাদের সাথে, হাসান খান জয়েন করেছেন, আমিনুল ইসলাম আছেন আমাদের সাথে, ফয়জুল ইসলাম খোকন জয়েন করেছেন, আহাদ আছেন আমাদের সাথে, মায়াবতী জয়েন করেছেন, মঞ্জুরুল খান জয়েন করেছেন, এরকমটা আরো বেশ কিছু বন্ধুকে দেখতে পাচ্ছি, থ্যাংক ইউ সো মাচ। তো আমরা সর্বশেষ যে অতিথি তার সাথে পরিচিত হব এবং তার কাছ থেকে বেশ কিছু এক্সপেরিয়েন্স শুনবো, একদম ব্যাক টু ব্যাক কিছু ঘটনা শুনে আবারও ফিরছি আপনাকে সঙ্গে নিয়ে। চলুন পরিচিত হওয়া যাক তার সাথে। কি নাম বন্ধু আপনার?
ধন্যবাদ অপূর্ব ভাই, আমি অনন্ত। তো আমি আমার প্রথম ঘটনা শুরু করছি। তো ভাই, আমি আমার প্রথম ঘটনাটি আমার এক রুমমেট থেকে পাই। তো ঘটনাটি তার খালার সাথে ঘটে। তো তার খালারা তিন বোন, তার মা আম্মুরা তিন বোন। তো তার আম্মু হলো সবার বড়। তো সে আমার সাথে ঢাকায় থাকে, পড়ালেখা করে তামিল মিলাদ আলিম মাদ্রাসায়। তো এখন সে ঢাকায় থাকে, গ্রামে এত বেশি যায় না। তো দেখা যায় গ্রামে তার খালামুনি, দুই খালামুনি আর নানা নাইন থাকে, তাদের মামা নেই। তো ঘটনা শুরু করি আমরা, যে ঘটনাটি ঘটে তার মেজো খালামুনির বিয়ে হয়। তো মেজো খালামুনির বিয়ে হওয়ার পরে তো দেড় বছর, এক বছর, দুই বছর হয়, তাদের কোনো সন্তান হচ্ছিল না। তো দেখা যায় এমনি ডাক্তার দেখায়, তারপর হসপিটালে যায়, ওষুধ খায়, কিন্তু কোনো সন্তান হচ্ছিল না। তো তার ছোট খালামুনিরও বিয়ে হয়ে যায় এর মধ্যে। তো তার বড় খালামুনি, মেজো খালামুনি চার বছর হয়ে যায়, আর ছোট খালামুনির দুই বছর হয়ে যায়, তাদের সন্তান হচ্ছিল না। তারা ডাক্তার দেখায়, কোনো কাজ হচ্ছিল না। তো তারা করে কি, এক কবিরাজের সন্তান পায়। তো গ্রামেই কবিরাজ। তো ওই কবিরাজের কাছে যায়, যাওয়ার পর কবিরাজকে সব ঘটনাগুলো বলে, আমাদের বাচ্চা হচ্ছে, সন্তান হচ্ছে না, তো কি করব। তো বলে, তোদের সন্তান হচ্ছে না, তোরা আমাকে মানে দুইজন ছয় বড়ি স্বর্ণ, বারো বড়ি স্বর্ণ, তো দুটা কালো দুম্বার মাথা আর হলো দুটা খাসি দিতে বলছে। তো তারা আর্থিকভাবে একটু দুর্বল ছিল, তাই তারা এত কিছু দিতে পারে না। তো তারা আকুতি মিনতি করে বলে, ভাই আমরা, বাবা আমরা এত কিছু দিতে পারবো না, আমরা আস্তে আস্তে দিই, আমরা স্বর্ণ আর কালো দুম্বার মাথা দিই, আপনার খাসি আমরা পরে দেবো নাকি। পরে বলে, আচ্ছা ঠিক আছে, কিন্তু তোরা দেরি করিস না, কারণ জিনের বাচ্চার সাথে আমার পরে জবাবদিহিতা করতে হবে, কারণ আমি এটা ব্যবস্থা করবো। বলে, আচ্ছা ঠিক আছে, তোদের বাচ্চা হওয়ার দুই মাসের মধ্যে যাতে আমার কাছে খাসি আসে। বলে, ঠিক আছে, দুইটা খাসি। তো তারা প্ল্যান মোতাবেক তারা ছয় বড়ি, বারো বড়ি স্বর্ণ এবং দুটা কালো কালো খাসির মাথা দেয়। দেওয়ার পর দেখা যায়, তো এমনি এক বছর পর, তারপর ছয় মাস, এক বছর পর দুজনেরই সন্তান হয়। তো কিন্তু তারা যে একটা কথা বলেছিল যে খাসি দিবে, দুটা খাসি, কিন্তু তারা ওই খাসিটা দেয় নাই। তারা মনে করছে আমাদের সন্তান হয়ে গেছে, আর খাসি দেওয়ার লাভ কি, আর কবিরাজের সঙ্গে যোগাযোগ করবো না। তারা তাদের নাম্বারটা ব্লক লিস্টে ফালিয়ে দিছিল, তো কবিরাজ যোগাযোগ করেও পাইতেছিল না। তো এখন সমস্যাটা হয় কি, তারা যে খাসিটা দেয় নাই এরপর থেকে তারা সমস্যাটা হয়, দুই মাস পেরিয়ে যাওয়ার পর থেকে। একদিন তারা একসাথে বেড়াতে আসে, বেড়াতে আসার পর দেখে কি দুজন দুই বাচ্চাকে একসাথে শুয়ে দিয়ে দুই বোন কাজ করতেছে, তার মানে তার ছোট খালামুনি আর মেজো খালামুনি। তো তারা দুজন রান্না বান্না করতেছে, এতদিন পর বাপের বাড়ি আসছে, আম্মুকে রেস্ট দিতে মানে তার নানিকে একটু রেস্টে রাখছে। তো দেখা যায় কি তারা হঠাৎ মাগরিবের পর থেকে, যে এখন তো মানে শহরে অ্যাপার্টমেন্ট থাকে, ভেন্টিলেটর নাই, কিন্তু ওই গ্রামে বাসায় ভেন্টিলেটর যে রুমে থাকে ওই ভেন্টিলেটরের দিকে তাকিয়ে অবরত মানে অবিরাম কান্না কান্না করতেছে। তো এক অবস্থায় এমন হয়ে গেল, দুই ঘন্টা তিন ঘন্টা হয়ে গেল, ওই ভেন্টিলেটর দিকে এক চোখ ই করে না, ভেন্টিলেটর দিকেই তাকিয়ে কান্না করতেছে। তো সবাই এটা ভাবলো কি হয়েছে, কি ক্ষুধা লাগছে, ক্ষুধাও লাগে নাই, খালি কান্না করতেছে। তো ডাক্তার আনে, ডাক্তারও কিছু বলতে পারে না। তো তার নানি আবার একটু ওজার চোড়ার সাথে একটু হাত চাচ্ছিল, যে তারা একটু ই বলতো, কয়ে আমার একটু ভালো লাগতেছে না এটা, তাও তুই একটা কাজ কর, তুই একটা হুজুরকে ডাক দিয়ে আন। তো হুজুরকে ডাক দিয়ে আনে, আনার পর যেই এলাকার যেই ইমাম সাহেব তাকে ডাক দে। তো সে যে সব ঘরে ঢুকবে, যে সাধারণত বাসার সামনে উঠান থাকে গ্রামে, তো তাদের পিছনে এবং সামনে দুটো উঠান ছিল, পিছনে পুকুর, সামনে উঠান বাগান। তো বাগানে ঢুকার আগেই তার মুখে একটা আতঙ্ক দেখা দিল, সে মানে কিভাবে যে ঘরটার দিকে তাকাইছে, তো সে আর সামনে অগ্রসর হতে চাচ্ছে না। তো বলতেছে যে ভাই আমি আর যেতে পারবো না, আমার কাজ ধরে ফেলছে, আমার আমার একটা অনেক ইম্পর্টেন্ট কাজ আছে, মানে এইভাবে কাটি দিয়ে চলে যায় ওই কবিরাজ। তো ওই কবিরাজ চলে যাওয়ার পর তো তার নানি একটু দিদার সন্দেহ পড়ে যায়, যে কবিরাজ কি হুজুর ইমাম সাহেব চলে গেল, কিছু তো একটা আছে এই জায়গায়। সে ঢাকা থেকে যেহেতু যে তার বড় মেয়ে ঢাকায় থাকে, ঢাকায় একটা কবিরাজের যোগা দিতে বলে, যে দেখ কোন জায়গায় ভালো কবিরাজ আছে। তো ভালো কবিরাজ একজন পায়, তো পাঠায়। পাঠানোর পর সে ওই জায়গায় যায় তার গ্রামে, তার গ্রাম শরীয়তপুরে। শরীয়তপুরে যায়, যাওয়ার পর দেখা যায় বাসায় যায়, যাওয়ার পর বাচ্চা দুটোকে দেখে, বাচ্চা দুটোকে দেখার পর পুরো বাসাটা একবার ঘুরে দেখে, দেখার পর বাগানেও যায়, পিছনে পুকুরেও যায়। যাওয়ার পর সে বলে আচ্ছা ঠিক আছে, আমি আপাতত দুটা তাবিজ দুজনের হাতে দিয়ে যাচ্ছি, আর হলো গিয়া পুরো আশেপাশ দিয়ে ঘেরাও দিয়ে যাচ্ছি, যে মানে একটা বাউন্ডারি দিয়ে যাচ্ছি, কোনো অশরীরী কিছু প্রবেশ যাতে না করতে পারে। তো সে দোয়া কালাম পরে এইভাবে দিয়ে যায়, আমি আবার দুদিন পর আসব। তো এই আশ্বাস দিয়ে সে চলে যায়, দেখা যায় দুই দিন কিছু হয় নাই। তো এরই মাঝখানে যেহেতু বাচ্চা ছেলে অনেকদিন ধরে কান্না করতেছে, এই সেই ঘর থেকে বের হয় না, সূর্যের আলো তাদের দেখা হয় না, বলে যে এই চলাম, মানে মেজো খালা বলে, ওর মেজো খালামা বলে যে ওকে বাচ্চা দুটোকে নিয়ে আমরা একটু রোদ পথে যাই বাইরে। কয় না বাইরে গেলে একটু সমস্যা হতে পারে, এখন তো দুপুর, এখন কি সমস্যা হবে। বলে না তাও একটু সাবধানতা তো আছে, বলে আচ্ছা আমরা তো বাউন্ডারির ভিতরেই আছি। তো এই কথা শুনে তার ছোট বোন একটু আশ্বাস পায়, তো তাদেরকে তো বাচ্চাদেরকে নিয়ে বাহিরে যায়। যাওয়ার পর যেহেতু তাদের বাসার পুরো বাউন্ডারিতে মানে চারপাশে বাউন্ডারি দিয়েছিল, তাই পুকুর সহ ছিল, বলে তো এটা এক ছোট বোনকে রেখে বড় বোন গুসুলে যায়, মেজো বোন গুসুলে যায়। যাওয়ার পরে বলে এ বাচ্চাকে নিয়ে আস, আমরা ওরা গুসুল করে। বলে ছোট বোন একটু না সূচক মাথা নাড়ে বলে না এই সেই, এমনি তো আপনি বলছেন যে নিয়ে আসতে, তাও নিয়ে আসতে, এখন পুকুরে নামাবো, এই সেই অনেক বাহানা দেয়, কারণ ভয় ছিল একটা জিনের। তো সে বলে আরে কিছু হবে না, বাউন্ডারির ভিতরেই তো আসি, তো হুজুর তো বলছে আবার আজকেই আসবে। তো বলে আচ্ছা ঠিক আছে, এই হুজুর যেহেতু আসবে তাহলে আবার আসে। আসার পর গোসল করায় যে সব উঠায়, উঠানোর পর দেখা যায় মানে যে ছোট আপু মানে ছোট বোনের বাচ্চার হাতের যেই এটা ছিল যে তাবিজটা, ওটা নাই, ওই গোসল করানোর সময় মনে হয় ছুটে গিয়েছিল, তো ওই তাবিজটা নাই। এই দেখে তো ছোট বোন কান্না শুরু করছে, বাসার সবাইকে বলতেছে এই আমার এই সেই হয়েছে, আপনার জন্য হয়েছে, মেজো বোনকে দায় দিতেছে। মেজো বোন বলে তোর ছেলে সমস্যা না, আমার ছেলেও সমস্যার ভিতর আছে। বলে আজকে কবিরাজ আসবে, তোরা শান্ত হ, এটা দেখা যাবে। তো কবিরাজ আসে, আসার পর যে তার যে জিন, কবিরাজের একটা জিন থাকে, ওই জিনকে দিয়ে দেখ বলাই যায় দেখ খোঁজ খবর নিয়ে। তো জিন বলে যে তার জিনের মাধ্যমে খবর পায় এই এই জায়গায় কিছু রাখা আছে। তো বাথরুমে যায়, বাথরুমে গিয়ে তো কমরটা যেসব ঘুরে তো টয়লেটের নিচে দেখে কি একটা গরুর মাথা, মাথায় কিছু একটা আঁকা আছে। তো এইটা কবিরাজ নেয়, নেওয়ার পর দেখে যে খাসিরও মাথা আছে, এটাও নেয়। তো বাসার আনাচে কানাচে থেকে অনেক কাগজপত্র বের করে, কালো জাদুর যে কাগজগুলো থাকে ওগুলো বের করে কবিরাজ সংগ্রহ করে, বলে যে আমি এগুলো নিয়ে যাচ্ছি, আমি এগুলো আবার আসবো কালকে, দেখি কি করে। কবিরাজটা অবশ্য ভালো ছিল, তো ভালোর জন্য কাজ করতো, তো খারাপ কবিরাজ ছিল না। তো যখন চলে যায় দিনের বেলায় বিকালের সময় যায়, তো মাগরিবের বড় বোন দেখতে মানে ছোট বোনকে রান্না করে পাঠায়া সে গেছিল একটু কলপাড়ায় হাত মুখ দিতে। ছোট বোন আসে বাচ্চাদেরকে দেখবে কেমন আছে, সে কান্নাটা কি করে নাকি এটা দেখার জন্য আসছে ভাত ঠেকা দিয়ে। এসে দেখে যে বাচ্চার চারপাশে মানে কেমন যেন কালো কালারের লম্বা লম্বা চারজন দাঁড়িয়ে কিছু একটা পড়তেছে। এটা থেকে সে ওইখানেই সেন্সলেস হয়ে যায়। ও সবাই আসে চিৎকার দিয়ে, সেন্সলেস হয়ে যাওয়ার পর সবাই আসে, আসার পর ধরে ধরবার তার যখন তিন ঘন্টা পর সেন্স ফিরে, সে বলে যে আমি আসলে এমন এমন দেখছি। তো এমন এমন দেখছি কেউ বলে তোর মনে হয় মনের ভুল, তুই যেহেতু একটা ভুলের ভিতর আসছস মানে একটা আতঙ্কের ভিতর আসছস, সেটা মনে হয় তোর মনের ভুল হইতে পারে, তো এটা মনের ভুল বলে কাটিয়ে দেয়। পরের দিন হুজুর আসলো না, কবিরাজ আসলো না, বললো যে আমি কালকে আসব, তোমাদের এটা অনেক জটিল, আমার আরো তদন্ত করতে হবে। বললো আচ্ছা ঠিক আছে, যত তাড়াতাড়ি আসেন, কিন্তু আমাদের সময় কম, আমাদের ভয় লাগতেছে আমাদের বাচ্চার কি হয় না কি হয়। এই বলে কল কেটে বড় বোন যে রুমে ঢুকে, সেও পরের দিন একই কাহিনী দেখলো যে চারজন সাদা কালো কালার এম লম্বা লম্বা বাচ্চার সাইডে কি জানি পড়তেছে। সেও একইভাবে চিৎকার মানে সে চিৎকার দিয়ে রুম থেকে বের হয়ে সেন্সলেস হয়ে যায়। তাকে উঠায় দেখে যে না এটা তো আর কল্পনা হইতে পারে না, পরপর দুই দিন দুজন দেখেছে। পরের দিন আসে কবিরাজ, আসে আয়সা বলে তোমরা কি করছো, বলে যে কি করছি, এই বাচ্চা তো তোমাদের না, কেন এই বাচ্চা তো জিনের বাচ্চা। তো এটা শুনে বাসার সবাই অবাক হয়ে যায়, জিনের বাচ্চা। তো গ্রামে একটা যাতে সম্মান আছে এটা যাতে না হারায়, তাই বাসার সবাই বলে বাইরে যাতে না যায়, তাই কেউ বলে না যে তারা কবিরাজের কাছে গেছিল। এই বিষয়টা তারা যে কবিরাজের কাছে গেছিল এটা লুকায় বাসার সবাইয়ের কাছ থেকে। তো ইতিমধ্যে সবাই জেনে ফেলছে যে তারা কবিরাজের কাছে গেছিল, বলে যে আমি এগুলো নিয়ে ঘাটাঘাটি করছি, তো আমার জিনকে তোমাদের কারিন জিন যে মানুষের সাথে থাকে, প্রত্যেকটা মানুষের সাথে কিন্তু একটা করে জিন থাকে কারিন জিন, তো বলছে আমি কারিন জিনকে দিয়ে জিজ্ঞাসাবাদ করাইছি তোমাদের কারিন জিন দিকে যে তোমরা কি কি করছো। তো আমি তোমরা যে কবিরাজের কাছে গেছিলা, তোমরা যে কালো জাদুর আশ্রয় নিয়েছ পরে আমি জানতে পারছি। পরে বলে আমি তোমাদেরকে আর কোনো সাহায্য করতে পারবো না, কারণ তোমরা একটা কালো জাদুর আশ্রয় নিয়েছো, কালো জাদু কারণ শিরক, আমি যদি এখন তোমাদের সাহায্য করি আমার আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে, তাই তারা বলে যে আমি আর সাহায্য করতে পারবো না তোমাকে তোমাদেরকে। তারা অনেক আকুতি মিনতি করে, আমরা তো আপনার ভরসে আছি, আপনি যদি কিছু না করেন তাহলে আমরা কিন্তু যে আমাদের সন্তানকে হারাবো। ওরা বলে এটা তোমাদের ব্যাপার, আর তোমাদের যে কিছু একটা দেওয়ার কথা ছিল কবিরাজকে, কি দেওয়ার কথা ছিল, বলে যে আমাদের খাসি দেওয়ার কথা ছিল, আমরা খাসিটা দেইনি। ওরা বলে তোমরা তাড়াতাড়ি যত দ্রুত পারো কবিরাজের সাথে যোগাযোগ করো, কারণ একমাত্র তোমাকে কবিরাজি ছাড়াতে পারবে, কারণ আমি তো এইগুলো তোমাদেরকে ছাড়াতে আসছিলাম, কিন্তু এখন দেখে এগুলো তোমরা একটা বড় ভুল করে ফেলেছো। তো তারা তাড়াতাড়ি কবিরাজের কাছে যায়, যে আগের কবিরাজ গিয়ে দেখে যে তার বাসা লক করা ভিতর দিয়ে। লক করার পর অনেকক্ষণ দরজা টাকাটাকি করে, তো তার যে দরজা লাস্টে ভেঙে ভিতরে ঢুকে, ঢুকার পর দেখে কি মানে লাশের গন্ধ, বিবস্ত্র অবস্থায় কবিরাজ পড়ে আছে, তার শরীরের এক এক পার্ট এক এক জায়গায়। তো তার আর তাদের আর বুঝতে মানে বাকি নেই যে এই কাজ জিনেরাই করছে, কারণ ওই খাসি দেয় নাই দুই মাস পেরিয়ে তিন মাস হয়ে গেছে। এই কারণে যেহেতু বলছিল জবাব দিতে করতে হবে। তো পরে ওই যে ভালো কবিরাজ সে বলে যে তোমরা যেই বাচ্চা নিয়েছো এটা হলো গিয়া জিনের রুজাইলি বংশের বাচ্চার বোনের দুই ছেলে, ওই কবিরাজ নিয়ে আসছে, এখন এখন তোমাদের বাচ্চা নিয়ে যাবে সে তাদের, এখন তোমরা যদি ভালো চাও এই কবিরাজের ঘরে তোমাদের দুই বাচ্চাকে রেখে তোমরা চলে যাও, না হলে কিন্তু তোমাদের সহপরিবার তোমরা বিপদে পড়তে পারো। যেহেতু তারা এক মাস হোক দুই মাস হোক নিজের মানে সন্তান হিসেবে পেলেছে পালছে, তো একটু হইলেও তো মায়া লাগে, তো তারা আর ছাড়তে পারে না বাচ্চাটাকে, বলে না আমরা যাই হোক আমরা ছাড়বো না, আমরা মার মতোই তো পালছি। তো বলে আচ্ছা ঠিক আছে এটা তোমাদের ব্যাপার তোমরা দেখে নিও। তো বলে আচ্ছা ঠিক আছে এটা আমরা দেখে নিব, আরেকটা কবিরাজ সন্ধান করবো আমরা। তো দেখা যায় কবিরাজ ভালো, যে ভালো কবিরাজটা ছিল সে বলে যাওয়ার পরেও তারা আর কোনো পদক্ষেপ নেয় নাই যে না রেখে যাই এদিকে। তাদের দিনকাল মোটামুটি চলতেছিল, আবার পরের দিন থেকে শুরু হয় তাদের কান্নাকাটি, ভেন্টিলেটরের দিকে তাকিয়ে অবিরাম কান্না চলতেছে, দশটা এগারোটা বারোটা। তো ওই হুজুর কবিরাজ যখন দোয়া কালাম শিখে দিয়ে গেছিল ওই দোয়া কালাম পরে তারা ফু দেয় বাচ্চাদের, নামাজ কালাম পরে ঘরে কোরআন তেলাওয়াত করে আর অনেক কিছু করে, কিছুক্ষণের জন্য বাচ্চাগুলো শান্ত হয়। তো ইতিমধ্যে তার যেই আমার যেই রুমমেটার নানা, যে ওই ওই বাচ্চাগুলোর নানা, সে আসে ঢাকায়, ঢাকায় আসে ব্যবসার কাজে, বলে যে আমি ঢাকায় আসতেছি তো আমার ভাইকে রেখে যেতেছি তো এই বাসায়, যাতে সে সামাল দিতে পারে যদি কিছু না না হইলে কিছু হইলে। সে ঢাকায় আসে, আসার পর আমার রুমমেটের যেই আমার রুমমেটের নাম আসিফ, তো তাদের বাসায় থাকে, থাকার পর এক যেদিন থাকে এরপরের দিন কল আসে গ্রাম থেকে যে আপনাদের বাসায় তো গন্ডগোল হয়েছে, কি হয়েছে আপনাদের বাসায় অশরীরে কিছু হয়েছে যে আপনার আপনি তাড়াতাড়ি আসেন, অশরীরে কিছু বললে তো বলে নাই যে তাদের বাসায় কি হয়েছে, বলছে যে কিছু একটা হয়েছে অশরীরে। পরে তারা মানে আমার রুমমেট সহ তারা সবাই যায় একসাথে গ্রামে, যাওয়ার পর দেখে যে তাদের বাচ্চা দুটো নেই, তার দুই খাল খালামণি, যে একজন কল পাড়ায় আর একজন পুকুরে, দুজন দুই অবস্থা দুই জায়গায়, আর তার নানি আর যেই ভাই রেখে গিয়েছিল মানে পরিবারের সবাই, তাদের স্বামী বাচ্চা দুটো বাদে সবাই ওইখানে মারা গেছিল। তো বাচ্চা দুটো কোথায় আজ পর্যন্ত কেউ খুঁজে পায়নি। তো ওই পর থেকে ওই বাসায় কেউ আর যায়ও না, যে আমার রুমমেট আসিফ সেও আর ওই বাসায় যায় না, তাদের গ্রামে যায় না, কারণ যদি গেলে আবার কিছু একটা অশরীরী আত্মার কিছু হতে পারে, তাই এখন থেকে আত্মারা ওই গ্রামে যায় না আর ওই বাসার আশেপাশে কেউ যায় না। তো ওই বাসায় এখন মানে সবাই জিন বাড়ি হিসেবে চিনে। তো ভাই এই ছিল আমার প্রথম ঘটনা। আমি আমার দ্বিতীয় ঘটনায় বলছি, আমার দ্বিতীয় ঘটনাটা আমার সাথেই ঘটে, যে আমি এর আগে তানজিমুল উম্মায় পড়তাম, তানজিমুল উম্মায় ইসমাদাসে হিফসখানে পড়তাম। তো আমি একদিন বাসা থেকে মানে বন্ধ দিয়েছিল, বন্ধের পর খুলছে, আমি মাদ্রাসা গেছিলাম, তো জ্যাম ছিল রাস্তায় আর জার্নি করে অনেক রাত হয়ে গেছিল, যে বারোটা একটা বেজে গেছিল, রাতে করে বাসায় মাদ্রাসায় গেছি আমি, এগারোটা বারোটা বাজছে। তো গিয়ে ফ্রেশ হয়েছি, গিয়ে দেখি সবাই শুয়ে পড়ছে, গিয়ে আমি ফ্রেশ ট্রেশ হয়েছি, ওই একটা বাজছে, একটা বেজে গেছে। তো আমি আবার আমার যেই স্যার আছিল তাকে বলছি, স্যার আজকে আমার শরীরে একটু ক্লান্ত লাগতেছে, মানে ভালো লাগতেছে না, আমার কালকে সকালে ক্লাসটা একটু ছুটি দিতে পারবেন। সকালে ফজর পোস থেকে ক্লাস হতো, আমি সে বললো আচ্ছা ঠিক আছে বাসা থেকে আসছো, তাহলে সকালে ক্লাসটা ছুটি দিলাম, আমাকে সকাল সকালে ক্লাসটা ছুটি দিলাম। আমি রাতের বেলা একটু দেরিতেই ঘুমালাম, যে সব ফ্রেশ ট্রেশ হয়ে বিছনা গুছি, তো যেসব শুইলাম তো ঘুমাইছিলাম আমি। আমি প্রায় সুফে সাদিকের মানে প্রায় ফজর আয়দানের এক ঘন্টা বা আধা ঘন্টা আগে আমি ঘুম থেকে উঠি, শুভেচ্ছা দিকের আগে হবে হবে মুহূর্তে, তো হঠাৎ করে ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পরে আমি যখন পানি খেতে উঠছিলাম, ঘুম ভাঙছে আমি একটু পানি পেশা ধরেছিলাম, পানি খেয়েছি, পানি খাওয়ার পর আমি একটু বসছি, বসে আমি একটু বলি এখন তো একটু পর ফজর আজান দিবে আমি যাই, উজু টুজু করি, ভক্ত হইলে নামাজ পড়ি, আমি শুয়ে পড়ব, মনে হঠাৎ তো সকালে ওইটা যান ক্লাস করবে, আমি তো শুয়ে পড়ি, আমার না হলে আবার উঠতে হবে। আধা ঘন্টার জন্য ঘুমিয়ে কি করব। তো আমি মাঝখানে আমাদের রুমের মানে বেরিয়ে মাঝখানে হল রুম, হলের এক কিনারে টয়লেট রুম ছিল, ওয়াশরুম। তো মাঝখানে হলটা পুরোটা পেরিয়ে যে ওয়াশরুমে যেতে হতো। তো সাধারণত মাঝখানে হল রুমে রাতের বেলা মানে খাওয়া দাওয়ার পর ঘুমানোর আগে ঝাড়ু দিয়ে রেখে দেয় সকালবেলা, যাতে ক্লাস করতে পারে। তেমন কিছু মানে যায় না, মাছ টানা মাছ কিছু থাকতো না। তো আমি যখন যাই দেখলাম মাঝখানে যায় না মাছ বিছানো পশ্চিম দিকে ফিরিয়ে, আর যে কুরআন শরীফের রেখাল রেহাল ওই রেহাল এটা রাখা কুরআন শরীফ আছে। তো আমি ভাবলাম কি যে কোন এক ছাত্র মনে হয় সকালবেলা পড়া হয় নাই, রাত জেগে পড়ছে, ওভার টাইম করছে, তো থাক সমস্যা নেই। কিন্তু তেমন কিছু আমি গুরুত্ব দিই নাই, এমন আগে হয়ও নাই, আমি প্রথম দেখলাম এটা। আমি এটা স্বাভাবিক মনে করে আমি টয়লেটে গেছি। টয়লেটে যাওয়ার পর আর আমাদের ওদিকে নাইট গার্ড ছিল, রাতের বেলা নাইট গার্ড ছিল, রাতের বেলা এসে পাহারা দিত। আমি টয়লেটে যাওয়ার সময় টয়লেটে মানে আমি একদম স্পষ্ট মনে আছে আমি হল রুমের বাতিটা জ্বালাইছিলাম, অন্ধকার ছিল, গুট করে কিছু দেখতে পারতেছিলাম না। তো আমি যখন টয়লেট থেকে বের হই, উজু করে টয়লেট থেকে বের হই, তখন দেখি হল রুমের আমার স্পষ্ট মনে আসলো আমি নিজ হাতে লাইট অন করছিলাম। বের হয়ে দেখি লাইট অফ। তো আমি দেখি ওই জায়নামাজ নাই, কোরআন শরীফের রেহাল নেই, কোরআন শরীফও নেই, মানে জায়গাটা আগের মতো যখন আমি বাসা থেকে এসে দেখছিলাম। আমি একটু অবাক হলাম যে এত রাতে তো কেউ জাগ নাও নেই যে এটা সরাবে। আমি তাও একটু এত ডিপলি নেই না যে এটা কি হইতে পারে বা কি। আমি বললাম যে নামাজ পড়ে আমি চলে যাই। আমি যখন মানে ছয়তলায় ছিল মসজিদ, ছয়তলায় মসজিদ আর নিচতলায় উপরে তলায় থাকতাম আমরা, তো আমি বলি ছয়তলা গিয়ে নামাজটা করে ফেলি। মসজিদ সারা রাত খোলা ছিল কারণ মাদ্রাসার ভিতর ছেউতে ছিল। তো আমি যখন নামাজ পড়লাম, তো নামাজের জন্য আলাদা করে কাপড় রাখা থাকতো, যে লম্বা কাপড় যায় নামাজের কার্পেটের মতো, মসজিদে অনেক সময় দেখবেন যে কার্পেট থাকে। তো কার্পেটটা নামাজ শেষে রাতের বেলা মানে গোল করে গুছায় কিনারে রেখে দিত। তো আমি নামাজ পড়ব যতটুকু আমার দরকার অতটুকু খইলে আমি নামাজে দাঁড়ায় গেছি, নামাজে দাঁড়ায় গেছি, ফজর নামাজ ওয়াক্ত হয়েছে, আমি শেষ করছি নামাজ। নামাজ শেষ করার পর তো আমি যখন সালাম ফিরাইছি, তো আমার কানে মনে হলো পিছন থেকে কেউ মনে হয় আসসালামু আলাইকুম বলছে, মানে আমার সাথেও সালাম ফিরাইছে কিন্তু একটু জোরে বলছে। আমি এটা ভাবছি রাতের বেলা হইতে পারে, আমার মাথায় এত তখন না ঘুমি থেকে উঠছি কি না কি শুনছি, এটাও পাত্তা দিনি। তো যখন আমি এই কাঁধে ফিরাইছি সালাম ফিরাইছি, তখন আমি আবার এই শব্দটা শুনি। তো তখন আমি সালাম নামাজ শেষ করে একটু আমার কেমন লাগে যে এটা তো আমি দুইবার শুনলাম পরপর, আবার রাতে ঘুম থেকে ওঠার পর অজু করার পর দেখলাম আবার লাইট বন্ধ, যায় নামাজ নেই, কি হইতেছে এইসব। তো আমি তো জানি আবার ভালো জিন্না নামাজ পড়ে রাতের বেলা। তো তাদের সম্মানার্থে আমি হাতটা নিচু করে যে মসজিদে জামাত শেষে যে হাত নিচু করে সাইড দিয়ে চলে যায়। তো আমি আর আমি দেখি কি আমার যে পিছনের কাপড়টা মানে নামাজ পড়ার যেই কার্পেটটা যায় নামাজের ওটা অর্ধেক খোলা। আমি স্পষ্ট দেখছি যে খালি আমি খুলছি আমার নামাজের জন্য, পিছনে খোলা আমি দেখি নাই। দেখি ওটা নামাজ আমি সামান ফেরানো পর দেখি ওইটাও খোলা। তো আমি একটু ভয় পেয়ে গেছিলাম, যেহেতু আমার সাথে এমন কখনো ঘটে নাই, আবার প্রথম ঘটছে, আমি একটু ভয় পেয়ে গেছিলাম। আমি একটু তাড়াতাড়ি করে বের হয়ে যাই। তো বের হওয়ার সময় নাইট গার্ডের সাথে দেখা হয় আমার সিঁড়িপথে, কেউ এত রাইতে কি করো, সে আমার সন্দেহ করছে, আমার মনে হয় কোনো জায়গায় কোনো কিছু চুরি টুরি করতে গেছি। তো আমি বলি না আমি এই রাত আসছিলাম তো ঘুম ভেঙে গেছে, এখন দেখি ফজর ওয়াক্ত হয়ে গেছে, আমি নামাজ পড়ে যেতেছি। পরে বললো আচ্ছা ঠিক আছে যাও। তো দেখছে আমি যেহেতু মসজিদে থেকে বেরিয়েছি তো অত সন্দেহ করা নেই, যেহেতু তো ওই দিনটা ঠিকঠাক মতো যায়। এমন পরের দিন যখন আমি ক্লাস ক্লাস করে রাতের বেলা আমি আমার বন্ধুদের সাথে এই কাহিনীটা শেয়ার করি, তো ওরাও এত পাত্তা দেয়নি। তো আমি বললাম পাত্তা দেয় নাই তো থাক, আমি আমার মতে রাখি, নাহলে পরে হাসির পাত্র বলে যে আমি নাহলে বলবে আমি বেশি মিথ্যা কথা বলি। পরের দিন রাতের বেলা যখন ঘুমালাম, এটা ভাই শীতকালে ঘুমালাম, তো রাতের বেলা দেখি কি আমার বেডের নিচ থেকে পলিথিন যেমন মুড়াইলে যেমন শব্দ হয় কসকস, ওই রকমই শব্দ হইতেছে। আমি ভাবলাম কি ব্যাপার, আমার ঘুম ভেঙে গেছে, কি ব্যাপার কি হইতেছে। তো আমি আর সাহস হলো না যে খাটের নিচে উকি মারব। আমার তখন একটা ভয় কাজ করতেছে যদি আঘাত করে, তো আমি তো বুঝতেছিলাম না কি হবে ওইটা। তো আমি ওই আয়াতুল করছি পরে তিন কুল পরে ফু দিয়ে শুয়ে পড়ছি, ঘুম আসতেছে না কোনো মতে, আমার ঘুম আসতেছে না। তো আমি তাও ওই আওয়াজ চলতেছে, তো দেখলাম কি একটা কালো বিড়াল বের হলো আমার খাটের নিচ দিয়ে। আমি একটু মানে ঠান্ডা হলাম, না বিড়াল ছিল। তো আমি আমার পাশের ফ্রেন্ডকে ডাক দিলাম, বিড়াল নাও হতে পারে কারণ এটা কালকে যদি একটা ঘটনা ঘটছে দেখি। তো যখন আমি আমি দেখলাম স্পষ্ট যে রুমের দরজার সামনে বিড়ালটা গিয়ে দাঁড়ায় আছে। আমি যখনই ডাক দিলাম, আমি বিড়ালটার দিকে তাকিয়ে ডাক দিছি মানে যাতে চোখ থেকে না সরতে পারে। আমি ডাক দেওয়ার সাথে সাথে মানে একটু ওর দিকে তাকাইছি, এক সেকেন্ডের মাথায় বিড়ালটা নাই, বিড়ালটা নাই। তো আমার বলতেছে বকাবকি করতেছে, রাতের বেলা কি শুরু করছো দুদিন ধরে? আমি বলি ভাই একটা বিড়াল আসছিল, আমার একটু ভয় লাগতেছিল তাই তোরা ডাক দিছি, তো পাত্তা দেনি। তো একটু শুয়েছি, আমার ঘুম আসতো সেটা রাতের আড়াইটা বা তিনটা বাজার কাহিনী। তো রাতে আবার একটু শুয়েছি, আবারও দেখি ওই বিড়ালটা আসছে, এবার বিড়ালটা ওর খাটের নিচে। তো আমি আমার খাটে শুয়ে তো দেখা যায় যে ওর খাটের নিচে কি হইতেছে। তো দেখলাম বিড়ালটা বসে আছে, মানে কি জানি চাবাইতেছে আর পলিথিনের মতো শব্দ হইতেছে। তো আমি এবার হলে একটু ভালো করে ডাক দিলাম, জোরে ডাক দিলাম। তো খাটের নিচ থেকে যদি দৌড় দেয় তাহলে তো কিছু একটা শব্দ হবে, কারণ খাটের নিচে ট্রাঙ্ক, তারপরে হলো লাগেজ, অনেক ময়লা টয়লা থাকে না, যেমন খেয়ে দিয়ে চিপসের প্যাকেট খাটের নিচে ফেলে দিত। তো মানে যদি হাইটেও যেত একটা, তো চিপসের প্যাকেট বা কিছু একটার সাথে ভারী খেত বা কিছু একটা শব্দ হতো। আমি ওকে যখনই হাত দিলাম ওর গায়ে, বিড়ালটা নাই হয়ে গেল ভাই। তো পরপর যে সময় মনে হলো, আমি এটা আমার ইসেকে জানালাম যে প্রতিষ্ঠান প্রধান প্রিন্সিপালকে জানালাম, সে বলল দেখো হিপস প্রতিষ্ঠান এমন হইতেই পারে, এখন তুমি এটাকে আবার পরিবারকে জানো না, তুমি পরিবার থেকে দূরে থাকো, দেখা যাবে তোমার পরিবার টেনশন করবে যে আমার ছেলে কেমন না কেমন আছে, আমরা এটা দেখতেছি। তো তারা ওদিন সিসি ক্যামেরা দেখে রাতের বেলা। তো পরের দিন মানে সিসি ক্যামেরা দেখে বলতে কি, আমি যেদিন বলছি ওই দিন রাতের বেলা সিসি ক্যামেরা যে রেকর্ড ওটা পরের দিন চেক করে রাতে কি কি হয়েছে কোন জায়গায়। তো নামাজের যেই বললাম যে একটা কার্পেট কার্পেট কাপড় বিছানো থাকতো সবসময়, সিসি ক্যামেরা দেখা যাচ্ছে যে মানে মানুষ পাড়া দিলে যেমন একটা কুসকে যায় কাপড়টা, ওমনি কুসকে যাচ্ছে আস্তে আস্তে বাথরুমের দিকে ওয়াশরুমের দিকে অগ্রসর হচ্ছে জিনিসটা, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। তো জুম করেও দেখা মানে দুই সাইডে দুই ক্যামেরা ছিল, দুই সাইডে দুই অ্যাঙ্গেল থেকে ক্যামেরা দেখাও কাউকে পায় নাই। তো এর প্রতিষ্ঠান প্রধান এটা একটু মাথায় নেয়। তো প্রায় সময় আমরা আমাদের রুমেও এটা অনেক সময় দেখা যাচ্ছে যে বাথরুমে থেকে কে জানি বের হইতে দেখছে অনেক লম্বা মানুষ, অনেকে অভিযোগ করছে। তো আমার সাথে তারপরে এমন ঘটনা ঘটে নাই, ঘটছে হলো আবার এক সপ্তাহ কি দুই সপ্তাহ পরে। আমি যখন রাতের বেলা সবাই শুয়ে পড়তেছে, শুয়ে পড়ছে অলরেডি বারোটা বাজে, সবাই একটু দূরে দেরি করে শুয়ে, তো আমি ফ্রেশ হয়ে ব্রাশ ট্রাশ করে বের হয়েছি, লাইট অফ করে দিছি, যে ফ্লোর দায়িত্বশীল আছে লাইট অফ করে দিছে। তো এখন একটু নিস্তব্ধ মানুষ মানে রুমে রুমে গল্প করতেছে শুয়ে শুয়ে, কিন্তু এমনি নিস্তব্ধ। আমি বাথরুম থেকে আমার এখনো খেয়াল আছে, ওয়াশরুম থেকে যখন আমি বের হতে যাব কেউ ছিল না ওয়াশরুমে, আমাকে পিছন থেকে ডাকলে অনন্ত। আমি বললাম হ্যাঁ, ভাবলাম মনে হয় কেউ আছে, কোনো বন্ধু আমার ফ্রেন্ড ডাক দিছে, পিছিয়ে তাকায় দেখি কেউ নেই। তো আবার যখন চলে যেতে নিব আবার বলছে অনন্ত, এবার একটু মোটা গলায়। আমি ভাবলাম কি ব্যাপার, কেউ তো নেই আবার কি হইতেছে এইসব। আমি আবার একটু গেলাম, গিয়ে ওয়াশরুমটা চেক করলাম, দরজার কিনারে মানে বড় একটা এরিয়ার ভিতর পাঁচটা ওয়াশরুম ছিল। আমি ভাবলাম কি কি মনে হয় আমার সাথে ফাজলাম করতেছে। আমি মানে দরজার পিছনে দেখলাম কেউ লুকে আছে কিনা, তাও নেই। তো ভাবলাম মনে রুম থেকে ডাকতেছে আমার মনে পিছন থেকে, এবার না আমি মানে বাইরে হইতে যাব, দেখি কি আসলেই আমার পিছন থেকে ডাকতেছে। এবার আমি খেয়াল করছি এবার আরো মোটা গলা অনন্ত বলে ডাকতেছে, আমি এবার বেশি ঘাবড়ে যাই। তো আমি যখন মানে ওই ঘাবড়ে গিয়ে তা দৌড় দেই, তখন মানে পাশেই মানে ওয়াশরুমের দরজার মানে ওয়াশরুমের যে এরিয়াটা এটার বাইরে ফিল্টার ছিল, বড় বড় ফিল্টার, তো এটাতে গ্লাস রাখা ছিল। গ্লাস রাখা থাকতো যে আইসা পানি খেয়ে চলে যেত। তো ওই গ্লাসটা কি জানি ঢিল মারে, কিন্তু আমার গায়ে লাগেনি, ভাগ্যবশত আমার এই পাশ দিয়ে চলে যায়। তো ঢিল মারে ঠিকই, কিন্তু আমার গায়ে লাগেনি। আমি তাড়াতাড়ি রুমে গেছি, সবাই বলতেছে কি, ওই সময় তো সবাই যাক না, সবাই বলতেছে কি রে কি হয়েছে। পরে বলে আমি বলতেছে আমার কি জানি ডাকছে, আমার ঢিল মারছে। তো পরে সবাই, যেহেতু সবাই একটা কিছু দেখছে আমাদের ফ্লোরে, তো সবাই এটা বিশ্বাস করছে। এবার তো সবাই একটু চেক করছে, দেখে কি মানে বাথরুমে গেল, ওয়াশরুমে গেল, ওয়াশরুমে গিয়ে দেখলো গ্লাস মাটিতে পড়ে আছে, যে আমার মানে হল রুম দিয়ে যে দৌড় দিছি ওই দৌড়ের জায়গাটা পড়ে আছে। তো স্যার যখন আমার প্রতিদিন সিসি ক্যামেরা দেখে, তখন দেখে কি বাথরুম মানে ওয়াশরুমে যে দরজা, এরিয়ার দরজা থেকে ভিতর থেকে কে জানে ঢিল মারছে, কিন্তু কে ঢিল মারছে এটা দেখা যেতেছে না, ভিতর থেকে আসছে এটা দেখা যেতেছে। কিন্তু ভাই গ্লাস রাখা ছিল বাহিরে, কিন্তু ভিতর থেকে আসছে। তো এরপর আমাকে বলছে তুমি প্রতিদিন দোয়া কালাম পড়া শুয়ো, হয়তো বা তুমি হয়তো বা ওদিন রাতের বেলা দেরি করে আসছো না, তুমি যে বাসা থেকে আসছো তুমি মনে হয় কিছু একটা ডিস্টার্ব করছো, যে ও নামাজ পড়তেছিল বা কিছু হইতেছিল, তুমি মনে হয় ডিস্টার্ব করছো, যেমন ভদ্র মানে ভালো যে জিনগুলো আছে না রাতের বেলা নামাজ পড়ে, তো নামাজের সময় যদি ওদেরকে ডিস্টার্ব করা হয় তারা কিন্তু একটু রেগে যায়। তো বলছে তুমি যদি কোনো ভুল করে থাকো তাহলে আল্লাহর কাছে মাফ চাও, যে ওই উসলে যদি জিন তোমার পিছু ছাড়ে, আর হলো গিয়া তুমি প্রতিদিন মানে ফজর এবং মাগরিবের পরে আয়াতুল কুরসি পড়বা, আর রাতের বেলা দোয়া পড়ে শুবা, আর যথাযথ পাঁচ ওয়াক্ত নামাজের পর একটা দোয়া শিখিয়ে দিছিল, বলছিল এই দোয়াটা পড়বা। ওইগুলার পড়ার পর আমি আর এমন কিছু ফেস করতে পারিনি। এটা ছিল আমার দ্বিতীয় ঘটনা। এখন ভাই আমি আমার শেষ ঘটনাটি বলবো। তো আমার সেই শেষ ঘটনাটা হলো যে এই ঘটনাটা আমি কালেক্ট করি হলো আমার বেস্ট ফ্রেন্ডের কাছ থেকে, বেস্ট ফ্রেন্ডের কাছ থেকে আমার এই ঘটনাটা কালেক্ট করা। তো এই ঘটনাটা ঘটে তার দাদার সাথে, এটা 1997 কি 1998 সালের ঘটনা। তো ওই সময় তার মানে আমার ফ্রেন্ডের বেস্ট ফ্রেন্ডের দাদা, দাদা মানে বড় আব্বু, দাদার আব্বু যে, সে ছিল ওই জায়গার মেম্বর, মেম্বর পুরো এলাকার সবচেয়ে ধনী ব্যক্তি ছিল সে। তো যেহেতু ধনী ব্যক্তি ছিল তার নাম অনেক ছিল, যে সে মানে উঠতে বসতে তার আলোচনা হতো, সে এই করছে সেই করছে। তো একদিন দেখা গেল তার যে দাদা সে ছিল লিখা তার বড় ছেলে, তার নাম ছিল মোতালেব, মোতালেব তো বড় ছেলে হিসাবে বেশিরভাগ দায়িত্বই সে পালন করত। কিন্তু তারা তার তার দাদারা ছিল তিন ভাই, তো যাই হোক ছোট ছেলেকে একটু বেশি আদর করে সবাই। তো গ্রামে ধরেই নিয়েছিল যে মানে তার বাবা মারা যাওয়ার পরে উত্তরসূরি হবে মোতালেব, তো মোতালেব ধন সম্পত্তি বেশি পাবে বা মেম্বর হবে, মানে তার স্থানটা সে নিবে, সবাই গ্রামে ধরেই নিয়েছিল। তো কিন্তু দেখা যায় যে তার মৃত্যুর আগে বা কিছুদিন আগে কয়েক সপ্তাহ আগে দেখা যায় সে যখন হসপিটালে ছিল সে কিন্তু অসুস্থ হয়ে মারা গেছিল। হসপিটালে ছিল যখন সে বলছিল আমি আমার সম্পত্তি বেশি আমার সম্পত্তিগুলো আমার ছোট ছেলেকে দিতে চাই, তাহের নাম, বলে আমি আমার ছোট ছেলেকে দিতে চাই আর ওদেরকে ভাগ করে দিয়ে দিস, কিন্তু আমার ছোট ছেলেরা যাতে মানে কোনো কমতি না থাকে আর আমার উত্তরসূরি হবে ছোট ছেলে, এটা পরিবারের সাথে বলছিল হসপিটালে থাকা অবস্থায়। তো গ্রামে এটা ছড়াছড়ি হয়ে গেছে, তো যেহেতু বললাম আলোচনা হয় তাকে নিয়ে এটা ছড়াইছে। কিন্তু অবাক করা বিষয় হলো যখন তার দুই সপ্তাহ পরে তার যখন মারা যায়, এই মারা যাওয়ার এক মুহূর্তে তিনি বলে আমার উত্তরসূরি হবে মোতালেব, মোতালেব উত্তরসূরি হবে, আর মোতালেবের যাতে কিছু কমতি না থাকে, হ্যাঁ ওই যতটুকু চায় অতটুকু সম্পদ, তাদের তো তার তো সম্পত্তির কোনো শেষ নেই, বলছে ওর যতটুকু চাই ওকে ততটুকু দিবি, এটা আমার ফরিয়াদ। ওরা বলছে আচ্ছা ঠিক আছে। সবাইকে অবাক করে দিয়ে ভাই এটা যে বলবে গ্রামে, গ্রামের কেউ এক্সপেক্ট করতে পারেনি। সে তার দাদা মারা, বাবা মারা যায় মোতালেবের, আমার বেস্ট ফ্রেন্ডের দাদার বাবা, মোতালেব তার বাবা মারা যাওয়ার পরে দেখা যায় সেই তার স্থানে মেম্বার হয়। সামনে নির্বাচন, তো সে চেয়েছিল এবার চেয়ারম্যান পদে দাঁড়াবে। তো 1998-97 ওই সময় তো মেম্বারটা অনেক বড় কিছু ছিল, চেয়ারম্যান অনেক বড়, চেয়ারম্যান তো আর অনেক বড় কিছু ছিল, এখন তো এত কিছু নেই। তো একদিন সে স্বপ্নে দেখে কি মানে এটা নির্বাচনের আগ মুহূর্তে স্বপ্নে দেখে মোতালেব সে ঘুমাচ্ছিল, স্বপ্নে দেখে সে কাঠের একটা দোতলায় নিচতলায় সে ঘুমাচ্ছে, সে ঘুম থেকে উঠে স্বপ্নের ভিতরে দেখতেছে। তো ঘুম থেকে উঠার পর সে যায় দ্বিতীয় তলায় যায়, আর ওদিকে অনেক মাছি ছিল। দ্বিতীয় তলায় যাওয়ার পর দেখা যায় সে কিছু গুন গুন শব্দ পায়। দরজা যখন খুলে দেখে অনেকগুলো মানুষ কাফনের কাপড় পরা, স্বপ্নে দেখতেছে এগুলা, অনেকগুলো মানুষ কাফনের কাপড় পরা মানে বিদ গুটে একদম বিশ্রী চেহারায় পৌঁছে গেছে অর্ধেক এমন একটা অবস্থায়। তার নিজের লাশ কাফনের কাপড় পরানো, খালি মুখটা বের করে আছে, এই অবস্থায় নিজেকে দেখেছে নাকি স্বপ্নতে, যে তার পাশে পড়ে কি পড়তেছে, দোয়া কালাম পড়তেছে না কি পড়তেছে সে জানে না, গুনগুন করতেছে। তো হঠাৎ করেই যখন সে বলে তোমরা কারা স্বপ্নের ভিতরেই, তখন নাকি তারা সাথে সাথে মাথা পুরো মাথাটা ঘুরায় ফেলে তার দিকে। তো এই কাহিনী দেখে সে ঘুম থেকে উঠে যায়। পরের দিন মসজিদের ইমামকে বলে, তো স্থানীয় যে মসজিদ আছে ওই মসজিদের ইমামকে বলে এইসব ঘটনা। ইমাম বলে আচ্ছা আপনি, আমি কয়েকটা দোয়া কালাম শিখে দিতেছি, এগুলো পড়বেন আর আমল করবেন, পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়ার চেষ্টা, মানে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার যথাযথ চেষ্টা করবেন, পড়তেই হবে আপনার, ছাড়ার কোনো প্রশ্নই উঠে না। ঠিক আছে, আর যদি কোনো খারাপ স্বপ্ন দেখেন তাহলে আমাকে এসে বলবেন। আচ্ছা ঠিক আছে। তো তার আবার স্ত্রী ছিল প্যারালাইজড 3 বছর ধরে, তার একটা খাদেমা ছিল বা বুয়া যা বলা যায়, নাম হাফিজা বুবু, তাকে তো ওই জায়গায় এইভাবে বুজি এগুলো বলতো গ্রামের ভাষায়। তো হাফিজা বুবু সে তার খেদমত করত, তার বালিশ চেঞ্জ করে দিত, তার চাদর পাল্টা দিত, তার জামা কাপড় ধুয়ে দিত, এইসবই করত, তার যা লাগে খাওয়াই দিত। প্যারালাইজড, খালি মাথাটা নাড়াতে পারে, হা বা না বলতে পারে। সে একদিন দেখা যায় কি তার স্ত্রী রাতের বেলা 3:30 বাজে মানে বিছানা থেকে নামছে, নামার পর হেঁটে তার বালিশ ছিঁড়ে ভিতর থেকে কাগজ বের করে খাওয়া শুরু করছে। তো মানে ঘরে আনাচে কানাচে থেকে খাওয়া শুরু করছে, এই বিষয়টা নাকি তার মানে দেবর মানে মোতালেবের মেজোভাই খেয়াল করে। তো দেখ সে খেয়াল করছে কি সে কাগজ নিয়ে খাইতেছে বালিশের থেকে নিছে। তো সে মনে করছে কি হাফিজা বাবু কিছু করতেছে। যখন সে এটা ভেবা রাতের বেলা, তারা কিন্তু আবার তাদের তিন ভাইয়ের শখ ছিল খালি মাছ ধরত, তো মেজো ভাই মাছ ধরে আসছিল, শখ তো থাকেই। তো মাছ ধরে আসার পর এটা দেখছে রাতের বেলা মাছ ধরে, তারা মাছ আবার রাতের বেলা পাওয়া যায় ভালো। এটা দেখার পরে সে হাফিজা বাবু মনে করছে কিছু করতেছে, তো সে আশা করছে আইসা ফ্রেশ আবার যেতেছে। তখন দেখে তার, তখন সে উল্টা সাইডে দেখছিল, এখন দেখে মানে সোজা সাইডে তার মা, তার দেবর, তার দেবরকে দেখে সে ওইখানেই প্যারালাইজ মানে আবার সেন্সলেস হয়ে যায়। তো মোতালেবের মেজো ভাই এইটা দেখে যে তাকে দেখেই সে মানে শুয়ে পড়ছে, আবার সেন্সলেস হয়ে গেছে, মাটিতে লুটিয়ে পড়ছে। এটা দেখে সে জোরে সবাইকে ডাক দিয়ে এসা এই কাহিনী বলে, দেখে আসলেই হাফিজা বাবু তার ঘর বাসায় কিন্তু এদিকে নাই, তার বাসায় রাতের বেলা চলে যেত তাকে ঘুম পাড়ায় দিয়া, আবার বাসা কাছেই ছিল, বাসার পাশে ছিল। তো হাফিজা বাবুরে ডাক দেয়, ডাক দেওয়ার পর না আমি এমন কিছু দেখিনি, আমি তো একটু আগে বাসা থেকে এখান থেকে বের হয়েছি। তো বলে তো সে হাঁটলো কিভাবে, মানে একটা মানে কৌতূহল জেগে গেল সবার মনে, যে প্যারালাইজড যে মানুষ 3 বছর ধরে খালি মাথা মানে আও করতে পারে না ভালো করে খাবারের জন্য, মাথা নাড়ায় বা হায় করে, এইভাবে কিভাবে সে হেঁটে আবার কি কাগজের মতো খেতে দেখছিল তাকে। তো ডাক্তার আসে তাড়াতাড়ি, এসে বলে সে আর বেঁচে নেই, মারা গেছে। তো সে মারা যাওয়ার পরে মোতালেব আরেকটা স্বপ্ন দেখে মারা যাওয়ার 2 দিন পরে, দেখে সে তার স্ত্রীকে স্বপ্নে দেখেছে যে বলতেছে তুই কাজটা ঠিক করিস নাই, তুই কাজটা ঠিক করিস নাই, এটা তোর জবাবদিহিতা দিতে হবে, এতটুকুই বলছে, তার ঘুম ভেঙে গেছে। তো এটা ইমামের কাছে বলে মসজিদের, বলে যে মসজিদের ইমাম বলে যে দেখো হতে পারে তুমি মৃত্যুর আগ সময় তার সাথে ছিলা না বা তার খোঁজ খবর নিতে পারো নাই, বা তুমি তার জন্য যতটুকু করা মানে করতে হয় ততটুকু করতে পারো না, নিজের সর্বোচ্চটা দিতে পারো নাই, তাই মনে হয় সে তুমি একটু এগুলো দেখতেছ যে তোমার এখনো মনে কষ্ট হয়ে গেছে যে না তুমি মৃত্যুর আগ পর্যন্ত তুমি ছিলা না তার সাথে, তো তুমি মনে স্বপ্ন তো এগুলো দেখতেছ। তো সে নর্মালি ভাবে আবারও তার বাসায় এসে পড়ে। তো পরের দিন আবার স্বপ্ন দেখে যে হাফিজা বুবু না সরি তার স্ত্রী এগুলো বলতেছে। তো সে ডাক্তার কাছে যায়, ডাক্তার কাছে যাওয়ার পর বলে আমার এগুলো হইতেছে, আমি খালি আমার স্ত্রী মারা যাওয়ার পর থেকে ডাক্তার করে ট্যাবলেট দিয়েছে, বলছে এটা তোমরা তুমি খাও তোমার হার এগুলো হইতে পারে হ্যালুসিনেশন আর হবে না। বলে আচ্ছা ঠিক আছে। একদিন সে কাজ করে কলপাড়া থেকে আসছিল হাত মুখ দিয়ে, সরাসরি দেখে তার স্ত্রী সাতজন মানুষ মানে বিদগুটে চেহারা কাফনের কাপড় মানে ছিঁড়া মাটি ভরা তাদের সাথে নিয়ে সবাই মিলে বলতেছে তাদের তার স্ত্রী সহ তুই কাজটা ঠিক করিস নাই, এটা ভোগ তোর ভুক্তি হবে। তো সে ভয় পেয়ে যায় একসময়। এটা তার বলতে সে তিনবার দেখল, তো সে নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে যে না না এটা হইতে পারে আমি হ্যালুসিনেশন হইতেছে আমি এটা দেখতেছি না, নিজের সান্ত্বনা দে। তো সে সান্ত্বনা দিয়েও নিজেকে কেমন জানি পারতেছে না। একটা কবিরাজ ডাকে, কবিরাজ ডাকার পরে কবিরাজ তো তার ঘরে যেই কাগজগুলো ছিল কালো জাদুর তা তো আগেই সরায় মানে তার স্ত্রী খেয়ে ফেলছে। তো এবার তার ঘরে পুরাটা দেখে, পর্দার আড়ালে সব জায়গায় দেখে। তো আগের কালের যে আয়না ছিল আয়নাগুলো তো উপরে যে রশি দিয়ে বাঁধা ছিল আয়না হালকা, এখন তো অ্যাডজাস্ট, তো ওগুলো নাড়া দিলে কিন্তু টান দিয়ে খোলা যেত। তো এই আয়নাগুলো খুলে পিছনে দেখে একটা আকৃতি আঁকা যেগুলো ছিল না রিসেন্টলি, তো রিসেন্টলি ছিল না, অনেক দেওয়ালে অনেক আকৃতি পায় সেগুলো কালেক্ট করে, অনেক লেখা পায় কালেক্ট করে দেওয়ালে যেগুলো ছিল না ইদানিং। ওই কবিরাজ কালেক্ট করে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে সেই মানে ঘটনাগুলো মানে কি কি হইতাছে সব ম্যাচ করে। তো ইতিমধ্যে মোতালেব একদিন যায় মাছ ধরতে রাতের বেলা, শখ তিনও ভাইয়ের শখ। তো মোতালেব এটা চেয়ারম্যান হওয়ার পরে যে মাঝখানে সে চেয়ারম্যান হয়েছিল নির্বাচন হয়েছিল চেয়ারম্যান হয়েছে, তো মাছ ধরতে গেছিল রাতের বেলা মাছ ধরতে যাওয়ার পরে হঠাৎ করে কবিরাজ তার বাসায় আসে। কবিরাজ ওদিনই ফোন দিয়ে বলছিল আমি কালকে আসবো তোমার তোমার সাথে কথা বলবো, তুমি বললাম বাসায় থেকে বলো বলছে ঠিক আছে কালকে আসবে কবিরাজ আমি আজকে মাছ ধরতে যাই। তো কবিরাজ হঠাৎ করে আনফর্চুনেটলি ওই দিনই চলে আসে, মানে অনেক আতঙ্ক নিয়ে যে ভয় সেটা হয়ে গেছে। তার ভাই মানে তাহেরকে জিজ্ঞেস করে এই তোমার ভাইকো বড় ভাইকো সবাইকে জিজ্ঞেস করে কয়ে তো মাছ ধরতে গেছে করছে সর্বনাশ, তাড়াতাড়ি তোমরা কাউকে নিয়ে আসো। তো পরে গিয়া মোতালেবকে জীবিত পায়নি, তো তার তাহের যে সে জিজ্ঞেস করছিল কি হয়েছে কারণ কি, বলছে যে আপনি কিভাবে এত আতঙ্ক নিয়ে আসছিলেন কেন। পরে বলছে যে আমি যেই এগুলা ম্যাচ করি যখন একসাথে তখন আমি আমার জিনকে দিয়ে এগুলো দেখাই যেগুলো কি, তো তখন বলল এটা একটা জিনের মানে একটা জিন গোষ্ঠীর চিহ্ন। পরে বলল তুমি ওইখান থেকে খোঁজ নাও, তো যখন তার মানে জিনকে পাঠাবে ওই সময় ওই মানে ওই গোষ্ঠীর জিন একটা আসে তার কাছে, নিজেই আসে জিন, সে বলে যে আমি আসা পড়ছি তোর আর যাওয়া লাগবে না জিন পাঠানো লাগবে না, কয় আর তুই যে জিন পাঠাবি ওগুলো আমার এমনি আমার সামনে আর কিছুই না। বলে আচ্ছা ঠিক আছে তোমার তোর কি হয়েছে তুমি মোতালেবের সাথে কি করতেছ চেয়েছস। পরে বলে যে জিনে বলতেছে কবিরাজকে যে মোতালেব তার বাবার উপর কালো জাদু করছিল, যে তার সম্পত্তি তার পাওয়ার লোভে সম্পত্তি চাওয়ার কারণে সে কালো জাদু করছিল, যার কারণে সে ওই সবাইকে মানে চমক দিয়ে লাস্টে সেই উত্তরসরি হয়ে যায় কালো জাদু করার পরে। তো বলছে কালো জাদু করছিল আমি সাহায্য করছিলাম, কিন্তু এই সাহায্যের ফলে আমাদের আর জিনেদের কিন্তু কিছু মানে কিছু নেওয়ার ফলে কিছু দিতে হয়। তো জিনের ওইটা নিয়ে বলি দেয় নিজের আপন কেউ। তো বলছিল তার স্ত্রী বলছিল তাহলে আমার স্ত্রীকে নিয়ে যাইস বলি দিয়ে দিস। ওরা বলছে আচ্ছা ঠিক আছে, আগে আমাকে ক্ষমতা আন পরে আমি ই করব। যেহেতু সে তার মোতালেব নিজেই কালো জাদু পড়ত, তো যেটা বাংলা ভাষা মানে গ্রাম্য ভাষা বলে বান দেয় বান, তো সে তার স্ত্রীকে বান দেয় যে জিনের আর তার উপরে কিছু অ্যাটাক না করতে পারে বা নিতে না পারে, মানে একটা গাদ্দারি করে। তো মোতালেব নিজের উপরে ওইসব বান দেয় দেওয়ার পর যাতে মানে তাকেও কিছু অ্যাটাক না করতে পারে। তো ওই তার মোতালেব মারা যাওয়ার পরে থেকে হাফিজ আবু বুড়ার খুঁজে পাওয়া যায়নি। তো তার বাসায়ও যায় গিয়ে খোঁজ খবর নেয় কয়ে কেন 3 বছর ধরে তো এদিকে একটা হাফিজ আবু বুবু নামে লোক ছিল মানে মানুষ ছিল কোথায়। বাসার আশেপাশে বলে আমরা হাফিজ আবু বুবু নামে কাউরে চিনি না, এই জায়গায় জীবন হাফিজ আবু বুবু নামে কেউ ছিল না। তো ওই জিন মানে ওই জিনটা নিজেই ছিল হাফিজ আবু বুবু, যে সে তো আর সরাসরি অ্যাটাক করতে পারতাছে না। সে হাফিজ আবু বুবু সেজে প্রথমে যেমন সে হাফিজ আবু বুবু সেজে যে চাদর পাল্টা দিত বালিশের কভার পাল্টা দিত, মোতালেব তার স্ত্রীর বালিশে যেই তাবিজটা রেখেছিল তো ওই বাহানায় যে পরিষ মানে ক্লিন করার বাহানায় ওই বালিশটাই এক্সচেঞ্জ করে দিয়েছিল, যার কারণে ওই বালিশে যেহেতু তাবিজ ছিল না তার স্ত্রী ওই মানে তাবিজওয়ালা বালিশে ছিল না শুয়েছিল না, যার কারণে সরাসরি অ্যাটাক করতে পারছে। তো তার স্ত্রীর স্ত্রীর উপর বশ করে বাসার সব কালো জাদু যেই মোতালেব বান দিয়েছিল সবগুলা নষ্ট করে ফেলে, যার কারণে সে মোতালেবকে পরবর্তী মাসের ওই যে জায়গা ধরতে গেছিল ওই জায়গায় অ্যাটাক করতে পারে। তো এই কাহিনী শোনার পরে তো এলাকায় একটা ওই রেপুটেশন খারাপ হয়ে গেল তাদের, যে চেয়ারম্যানের মানে এই ব্যাকগ্রাউন্ড এগুলো ছিল। তো আর কবিরাজকে বলছিল তুই এখন যদি ভালো চাস নিজের তো ওকে মোতালেবকে বাঁচাতে যাস না, মোতালেব গাদ্দারি করছে তাই আমি ওদের ওনাকে মারবো, আমার প্রতিশোধ নিব, আমার প্রতিশোধের মাঝখানে তুই আসবি না। বলে আচ্ছা ঠিক আছে এটা বলে, কিন্তু তাও কবিরাজ সাহস করে যায়, তার হাতে একজন মানুষের ই আছে যে, কিন্তু গিয়াও সে পারে না। তো এই ছিল ভাই আমার শেষ ঘটনা।
ওয়েল অনেকগুলো ঘটনা শুনে ফেললাম ব্যাক টু ব্যাক, আশা করি আমাদের লাস্ট যিনি অতিথি ছিলেন তার কাছ থেকে যে এক্সপেরিয়েন্স গুলো আমরা শুনলাম ঘটনাগুলো ভীষণ ভালো লাগলো। সো আজকের মতো আমরা এখান থেকে বিদায় নেব, বাট তার আগে যেটা বলছি যে লাস্ট মোমেন্টে যারা যারা ছিলেন আমাদের সাথে, কৌশিককে দেখতে পাচ্ছিলাম যে কৌশিক আমাদের সঙ্গে একদম শুরু থেকে ছিলেন কানেক্টেড, থ্যাংক ইউ সো মাচ ছিলেন আমাদের সাথে। আবির ভাইয়া হোয়াটসঅ্যাপে কোনো ঘটনা পাঠানো যায় কিনা দুঃখিত, এখানে সশরীরে এসে ঘটনাগুলো বলতে হবে, তার জন্য খুবই সহজ একটা প্রসেস, RBS তারপর আপনার নাম আপনার লোকেশন আপনার প্রফেশন এবং লিখে পাঠাবেন আপনি যে নাম্বারটা, নাম্বারটা হচ্ছে 26969। আমিনুল ইসলাম ছিলেন আমাদের সাথে, পূর্ণতা ছিলেন আমাদের সাথে, থ্যাংক ইউ সো মাচ, আকরাম হুসাইন ছিলেন, জিসান চৌধুরী ছিলেন আমাদের সাথে, শাহিদা সুলতানা ছিলেন এবং হাবিব ভাই ছিলেন আমাদের সাথে সৌদি আরব থেকে শেষ মুহূর্তে। আরমান ভাই অলরেডি তিনি বলেছেন যে রেজিস্ট্রেশন করেছেন, ফোন কলটা অবশ্যই আজকে বাদে কালকে শনিবার, সো মানে আজকে বাদে কালকে মানে বলছিলাম যে শুক্রবারের পরের দিনটা তো শনিবার রাইট, এবং শনিবারই আজকে যারা রেজিস্ট্রেশন করলেন সেই মানুষগুলোকে আমরা ইনশাল্লাহ ফোন কল দিব এবং রেজিস্ট্রেশন পুরো সপ্তাহ জুড়েই করা যায়। সো রেজিস্ট্রেশন যেহেতু পুরো সপ্তাহ জুড়েই করা যায়, তো আপনি যদি মনে করেন যে না কালকে আপনার মোবাইলে এখন আপাতত ব্যালেন্স নেই, কালকে দিনের বেলা করবেন রেজিস্ট্রেশন, পরশু দিনের বেলা করবেন, এনি টাইম আপনি রেজিস্ট্রেশন করতে পারছেন, এখন আপনার নিজের মোবাইল নাম্বার থেকে রেজিস্ট্রেশনটা করতে ভুলবেন না। নিয়মটা আরেকটাবার বলছি, RBS তারপর নাম তারপর লোকেশন তারপর প্রফেশন লিখে পাঠিয়ে দিবেন 26969 নম্বরে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, শুভরাত্রি, সালাম আলাইকুম।